exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জটিল ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন, তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি, সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
তার মানে
প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত ১২টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
ওকে লোবান, রেডি তো তুমি?
রেডি।
রোজা চলছে লোবান, একটু মানে
একটু যেতে হবে,
কিছু করার নেই। তো আজকে আমরা একটু আমরা সবাই টায়ার্ড আছি রোজার মধ্যে, বুঝতে পারছে রাতের বেলা যে আমরা রেকর্ড করব, তো এই জন্য আমরা অফিসের গাড়ি নিয়ে যাব আজকে। এটা তো মনে আছে, কই যাচ্ছি?
মৌচাকে
যাচ্ছি, এবং অনেকেই কনফিউজ হয়ে যাবে, মগবাজার মৌচাকে যাচ্ছি
আমরা না,
অন্য একটা মৌচাকে, সেটা হচ্ছে শনি রাখার এদিকে একটা মৌচাক আছে,
শনি রাখা পার হয়ে
সেই মৌচাকে যাচ্ছে। এবং এর আগে দর যখন আমরা শুরু করি প্রায় বছর দেড়েক আগে, আমরা আরো একবার গিয়েছিলাম মৌচাকের একটা বাড়িতে। তো অনেকদিন পরে আমরা আরো একটা বাড়ির সন্ধান পেয়েছি ওখানে। তো আমরা আবারও রওনা দিচ্ছি মৌচাকের উদ্দেশ্যে। মোটামুটি গাড়িতে আমাদের গেস্টরা বসে গেছে, বুঝতে পারছেন আমি একাই কথা বলতেছি। লোবান আজকে খুবই টায়ার্ড,
সারাদিন ধরে
তো কষ্ট করে গাড়িতে উঠতে হবে লোবান, এতটুকু এনার্জি তো আছে,
নিশ্চয়ই আছে, গাড়িতে উঠে দেবো একটা ঘুম।
ওকে চলো।
প্রায় মাঝরাতের দিকে গাড়িতে করে আমরা পৌঁছাই মৌচাক এলাকার সেই হন্টেড বাড়িটিতে, যেখানে আজকের টর্চ ধারণ করা হবে।
সুমন, আমার মনে হয় আমরা কিন্তু খুব ভালো আসলাম, শর্টকাটে চলে আসতে পারছি,
খুব ভালো আসলে।
যাই হোক, আমরা হচ্ছে আরো একটু অপেক্ষা করতে হবে, আপাতত গাড়িতে আরো হয়তো বা 5-10 মিনিট বসতে হবে, আমাদেরকে রিসিভ করার কথা যার। উনি
যোগাযোগ করছিলে তুমি?
হ্যাঁ, আমি যোগাযোগ করেছি, গাড়িটা আসলে ওই পর্যন্ত ওদের বাসা পর্যন্ত যাবে না, দ্যাটস হোয়াই আমাকে অপেক্ষা।
এখান থেকে কতটা দূর হতে পারে?
বেশি দূর হবে না, আমাদেরকে হয়তো 3-4। তুমি জাস্ট ডান দিকে তাকাও, দেখো যে একটা গলি দেখা যাচ্ছে না, সামনে গিয়ে একটা গলি গেছে বাম দিকে, ওই গলিটা দিয়ে ঢুকে একটু সামনে গেলেই হচ্ছে বাসাটা, আমি যতটুকু জানি।
ওকে,
সো খুব সম্ভবত চলে আসবে কিছুক্ষণের মধ্যেই।
ওকে, আসলেই আমরা চলো স্টার্ট করি।
আজকে সেই বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে আজকে দর ধারণ করবো, এবং যে সময়টাতে আজকে আমরা আছি এই বাড়িতে, প্রায় মাঝ রাত বলতে পারি, হয়তো বা বেশ খানিকটা সময় পর সেহেরির জন্য অনেকেই উঠে যাবে, কিন্তু আমরা দর ধারণ করার কাজে ব্যস্ত। এবং আজকে যে বাসাটাতে আছি এই বাসাটার বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, যেই ঘটনাটা আপনি পুরো দর জুড়েই আপনারা শুনতে পাবেন। তবে এতটুকু বলে রেখে আজকে মাত্র একজন অতিথিকে নিয়ে আমি আজকে এসেছি, তার কাছে বেশ কিছু ভালো ঘটনা আছে। হয়তো আমাদের অল্প সময়ে তার সমস্ত ঘটনা শোনা সম্ভব হবে না, দ্যাটস ওয়াই আমরা একজনকে নিয়ে আজকে চলে এসেছি। তো চলুন তার সাথে পরিচিত হই এবং ধীরে ধীরে আমরা তার ঘটনাগুলো জানি এবং এই বাড়ির যে ঘটনাগুলো আছে শেষ দিকে যে আমি সবার সাথে শেয়ার করব এই জায়গাতে আজকে আমরা কেন এসেছি। আজকে আমার সাথে এমন একজন অতিথি আছে, খুবই ব্যস্ত একজন মানুষ, সে এত ব্যস্ততার মাঝেও সময় বের করে ডরের জার্নিতে যোগ দিয়েছে। এটা আসলে ডর টিমের জন্য অনেক বড় একটা পাওয়া এবং এখনো পর্যন্ত অফ দ্য রেকর্ড তার সাথে আমার যতটুকু কথা হয়েছে আমি এক্সাইটেড যে আমার ধারণা যে তার ঘটনাগুলো বেশ ভালো কিছু ঘটনা আছে এবং এই ঘটনাগুলো খুব ভালো লাগবে। তো আমি আর সময় নষ্ট করতে চাই না, আমরা একটু পরিচয় পর্বে চলে যাই। আমি যদি আপনার নামটা জানি এবং আরো একবার একটু জিজ্ঞেস করি।
আমি মোহাম্মদ জামিল আহমেদ, আমি এসেছি ঢাকার মুগদা থেকে।
মুগদায় থাকেন আপনি? এবং জামিল ভাই আমি যতটুকু জানি যে আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, ব্যবসা করেন, সেই ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, অনেক থ্যাংকস আপনাকে।
আমি ঢাকার নবাবপুরে একটি ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত।
ওকে, তো জামিল ভাই সরাসরি ঘটনায় চলে যাই, আমরা ফার্স্টে কোন ঘটনাটা দিয়ে শুরু করতে পারি?
ফার্স্টে আমি আমার ছোটবেলার ঘটনা দিয়ে শুরু করতে চাই। প্রথমত হচ্ছে আমার আম্মা পুরনো ঢাকার, সেই সূত্রে আমার জন্ম পুরনো ঢাকায়। পুরনো ঢাকায় আমার যে বাড়িতে বেড়ে ওঠা, 4-5 পর্যন্ত আমি যে বাড়িতে ছিলাম, ভাড়া বাড়ি ছিল আমাদের, কিন্তু যে কোনো কারণে বাড়িটা কিন্তু কেমন যেন একটু অস্বস্তি লাগতো, ওটা আমার নিজের কাছেও বা যার কাছে যে ধরনের গেস্ট আসতো তারাই কেমন যেন একটু আনইজি ফিল করতো।
নেগেটিভ এনার্জি যেসব জায়গায় থাকলে যে অস্বস্তি
ব্যাপারটা
এই ধরনের।
এটা তো এই বাড়ির শুরুতে আমি বলতে চাই যে আমার আব্বার একটা ঘটনা দিয়ে তারপর আমি আমারটা শুরু করছি। যে আমার আব্বা একবার রাত্রেবেলা শুয়েছিল, হঠাৎ মিডনাইটে আব্বা শুনতে পাচ্ছে যে আমার দাদা আব্বাকে ওনার নাম ধরে ডাকছে। তো আব্বা হুড়মুড় করে ঘুম থেকে উঠে, যেহেতু মেন রোডের পাশে আমাদের বাড়িটা ছিল, মেন রাস্তা চলে এসছে। তো মেন রাস্তা চলে এসে দেখে কি যখন যে এটা মাঝরাত, তখন চিন্তা করলো যে না আমার বাবা তো চাঁদপুরে থাকে তো এত রাতে আসা মোটেও পসিবল না। আর এটা যে সময়কার কথা সে সময় তো এত যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না। তিনি ঘরের ভিতরে রিটার্ন যখন ঘরের ভিতরে যায় গিয়ে দেখে যে ঘড়িতে প্রায় 3:15-3:30 বাজে। তারপর যে ওনার ভিতরে যে ভয়টা ঢুকে যায়, তারপরের দিন উনি জ্বরে আক্রান্ত হয়। তো উনি প্রায় 3-3.5 মাস বিছানায় পুরোপুরি শয্যাশায়ী ছিলেন। একটা সময় এমন ওই সময়টা অনেক ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সব রকম ট্রিটমেন্ট করানোর পরে ওনার একটা সিমটম ছিল, উনি সিলিংয়ের দিকে শুধু ফ্যালফেল করে তাকিয়ে থাকতেন। ওনাকে ওষুধ দেওয়া হতো, উনি খেতে পারতেন না ঠিক মতো, জাস্ট এই টাইপের সিমটম। তো একদিন আমার এক রিলেটিভ আমার আম্মাকে সাজেস্ট করে যে তুমি হজের থেকে আনা এই আবে জমজম পানিটা ওনাকে খাওয়া। তো আমার আম্মা আব্বাকে যখন খাওয়াতে যায়, আব্বা জাস্ট মুখে নিয়ে উনি জাস্ট গলাটা চেপে ধরলো, মানে ওনার নিজের গলাটা চেপে ধরলো, জাস্ট ওনার খুব কষ্ট হচ্ছে। তো একটা সময় এমন হলো যে উনি জাস্ট স্ট্যাচু হয়ে মানে ফ্রিজ হয়ে গেলো, জাস্ট ওনার বডিটা কোনো মুভ করছে না। তো তখন আমরা সব ছোট ছিলাম, আমরা বুঝতে পারলাম না কি হচ্ছে। তো আমার যারা রিলেটিভ কিছু ছিল তারা একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে জামিলের আব্বা মারা গেছে। তো আমরা তো জাস্ট কান্নাকাটি করছে, এর মধ্যে দেখা গেল 10 মিনিট পরে উনি ওই পানিটা জাস্ট ঢোক গেলে ভিতরে নেয় এবং তারপরে আস্তে আস্তে ইম্প্রুভ করা শুরু করে এবং উনি ওখান থেকে
পুরোপুরি রিকভার করে।
তার কদিন পরের ঘটনা, আমার মেজো খালা আমার বাড়িতে বেড়াতে আসে। তো খালা যখন আসলো, তো আমি খালাকে বললাম যে খালা আজকে থাকেন? তো খালা বললো যে না, তোদের বাড়িতে আসলে আমাকে আমার জন্য আনিজি লাগে, আনিজি লাগে। তো আমি বললাম যে না থাকেন, আজকে থেকে যান। তো খালা জাস্ট মোটামুটি আমার অনুরোধেই সেটা তুমি থাকলো, আমার পরে স্টে করলো। তো আমি বললাম যে খালা আমি কিন্তু আজকে আপনার সাথে ঘুমাবো। তো খালা বললো ফাইন চল ঘুমাই। তো আমরা রুমে গেলাম, খালার পাশে ঘুমালাম, লাইট অফ করলাম। তো জাস্ট খালা নিজে কিছু দোয়া পড়লো, আয়াতুল কুরসি দোয়াটা পড়ে আমার গলায় ফুঁ দিলো, উনি নিজের গলায় ফুঁ দিয়ে জাস্ট 4-5 সেকেন্ড জাস্ট আমরা চোখটা বন্ধ করলাম। হঠাৎ কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম যে আমাদের দুজনেরই ঘাড়ের পাশে একটা গরম নিঃশ্বাস পড়ছে। কেউ থাকলে যে আমাদের ঘাড়ের পাশে যদি কেউ বসে বসে নিঃশ্বাস ফেলে সেরকম একটা ফিলিংস মনে
হচ্ছে। এটা তো হচ্ছে আপনার ছোটবেলার
এই সময়টা আর কি। তো যখন গরম নিঃশ্বাস পড়ছে আমি তো ভয় পেয়ে আমার খালার দিকে তাকলাম, আমাকে আন্টি এটা কি হচ্ছে? আন্টি জাস্ট আমাকে শুধু প্রেশার দিয়ে বললো চুপ। যখন থেকে নিঃশ্বাসটা ক্রমাগত বাড়ছে, দূরের থেকে মনে হয় একটু কাছে আসছে, আমার মনে হয় এখানে ছিল আস্তে আস্তে কাছে আসছে এরকম, তখন আমরা দুজনেই এক ঝটকা পেছন দিকে তাকালাম। জাস্ট অন্ধকার ডিম লাইটের মধ্যে আমি এবং আমার খালার যতটুক দেখেছি জাস্ট 6টা মানুষের অবয়ব, ওরা ন্যাড়া মাথা ছিল, খালি গায়ে, শুধু এইটুক বোঝা যাচ্ছে, আদারওয়াইজ নিচের থেকে আর কিছু দেখা যাচ্ছে না। কিন্তু জাস্ট লাইটের শ্যাডোটা নিচে দিয়ে ঢেকে গেছে আর দেখা যাচ্ছে না নিচের অংশ। তো বৌদ্ধ মন্দিরে আমরা কিছু বৌদ্ধ ভিক্ষুদের দেখি যারা যে গেটআপে থাকে, জাস্ট ওই গেটআপটাই অনেকটা, আমি ওনাদের ছোট করে বলছি না, জাস্ট আমি গেট আপটা বলছি, জাস্ট ওই টাইপের অভাব আর কি। তখন আমার আন্টি আমাকে বললো যে জামিল তুই কি কিছু দেখছিস? আমি কি, হ্যাঁ আন্টি আমি দেখছি। আমি কি দেখছিস? আমি কি দেখছো? ছোট এরকম। তখন বললো কি, জাস্ট ভয় পাবি না, শুয়ে থাক, চোখ বন্ধ করে রাখ। তো এই দৃশ্য দেখার পর তো মানে ঘুম আসার কথা না। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার মাথায় হাতগুলো ছোড়া, হালকা শীত ছিল তখন। সম্ভবত আমি লেপটা জাপটে ধরে রাখলাম, এক হাতে আন্টির হাত ধরে রাখলাম, চেপে ধরে রাখলাম, আর এক হাতে লেপ ধরে রাখলাম, কিন্তু ওরা ক্রমাগত মাথায় হাত বুলাচ্ছে। একটা সময় ভয় পেতে পেতে পেতেই আমি শুয়ে পড়ি। সকালে ওঠার পরে ঘটনাটা বললাম, আম্মা আব্বাকে বললো যে সেম দুটো ঘটনা এই বাড়িতে যখন সিমটম গুলো হচ্ছে, এই বাড়িতে না থাকাতে বেটার আমাদের, পরবর্তীতে আমরা এই বাসাটা ছেড়ে দিই আমরা। এটা ছিল আমার ছোটবেলার এক্সপিরিয়েন্স।
মানে এটা দিয়ে আসলে শুরু হয়,
এই শুরু, হ্যাঁ বলতে গেলে বলা যায় আমি মানে ভয় পাওয়া শুরু আমার এখান থেকে। আমার
জামিল ভাই এর পরের ঘটনায় আমরা যাই।
এরপরে মাঝখান দিয়ে অনেক অনেকগুলো বাসা চেঞ্জ হলো। টিকাটুলিতে আমাদের নিজের বাড়ি করলাম, ওখানে আমরা থাকা শুরু করলাম। এই সময় আমার এক কাজিন টিকাটুলির আশেপাশে অ্যাপার্টমেন্ট কেনে। তো একদিন আমি বলেছি যে আমার দোকান নবাবপুরে আমার ব্যবসা, তো আমি ওখানে বসেছিলাম। বোনের হাজবেন্ড আমাকে ফোন করে বললো যে জামিল তুই তো সেই মিলাদের সময় আসলি, আর তো আসলি না, আজকে আয় একসাথে আমার কাছে ডিনার কর, একটু গল্প টল্প করবো, চলে আয়। তো আমি বললাম যে ফাইন, আব্বার সাথে আলাপ করলাম। আব্বা বললো যে ওকে ফাইন, তুমি যাও সকালে দোকানে চলে এসো। আমি গেলাম রাতে ওদের বাসায় 10:30 দিয়ে গেলাম। তো ডিনার করতে করতে প্রায় 12:30 বেজে গেল। তো আমরা গল্প করতে 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 একটা সময় আমার আপা বললো যে একটা কাজ কর জামিল, আমার ঘুম আসছে, আমি ঘুমোতে চলে গেলাম। আমার আপার দুই ছেলে, তো বললো যে তুই তোর ভাগ্নিদের সাথে ওদের রুমে গিয়ে ঘুমাস। আমি তো ওকে ফাইন, তুমি চলে যাও, শুধু চলে যাও। আপা চলে গেল, আমি আমার দুই ভাগ্নে দুলাভাই গল্প করছি। তো পরে আমার আমার ছোট ভাগ্নিটা বলছে যে মামা আম্মুর রুমে এসি আছে, আমার গরম লাগতেছে, আমি আম্মুর রুমে চলে যাই। যা চলে যা, তুমি ভাইয়ের সাথে ঘুমা, আমি তো ওকে ফাইন। একটু পর আমার বড় ভাগ্নিটা বলছে মামা আমারও গরম লাগছে, আমিও আম্মুর রুমে চলে যাই, আমাদের রুমে তো এসি নাই। তারপর ঘুম কাটছে না। তো একটা সময় যখন 2 বেজে গেছে, তখন দুলাভাই বলকে যা তুই শুতে চলে যা। তারপর আমি চলে গেলাম রুমে, বলে রাখা ভালো ভীতু টাইপের মানুষ, তারপরে অন্ধকার আলো থাকলে আমার ঘুম হয় না, ডিম লাইট থাকলে ওটা আমি জ্বালাই না। আমি যথারীতি আমি আমার ওই ঘুমের পরিবেশটা তৈরি করলাম অন্ধকার করে, জাস্ট ঘুমোতে যাব। তখনই আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিল, যেহেতু একটা বিশেষ ফ্রেন্ড, তা ওর সাথে প্রায় আধা ঘন্টা কথা বললাম আমি। তো আধা ঘন্টা কথা বললে কিন্তু ন্যাচারালি ঘুমের ভাবটা থাকে না, ঘুমের ভাবটা কেটে যায়। ফোনটা ওকে বাই বলে ফোনটা কাটলাম। তখন প্রায় 3 কাছাকাছি চলে এসছে সময়টা। তো আমি আমার আব্বার একটা কথা আছে যে তুমি যখন ঘুমোতে যাবা, ঘুমটা যেহেতু মৃত্যুর কাছাকাছি, তো ঘুমোতে যাবার আগে কিছু তুমি যতটুকু দোয়া দরুদ পারো পরে ঘুমেও, যাতে ঘুমের মধ্যে তোমার মৃত্যুটা হলেও সেটা খুব সুন্দর একটা মৃত্যু হয়। আমি সেই হিসাবে আমি যতটুকু দোয়া জানি আমি দোয়া পড়লাম। এর মধ্যে আমার বড় ভাগ্নেটা একটা অভ্যাস আছে, মানে শরীরের উপর হাত পা তুলে ঘুমায় আর কি, মানে বেশ বিরক্ত করে ঘুমের মধ্যে। তো আমি শুয়ে পড়লাম, শুয়ে দোয়ার উপরে জাস্ট 15-20 সেকেন্ড জাস্ট আমার চোখটা বন্ধ করলাম, এমন সময় একটা হাত আমার উপর আসলো। তো আমি জাস্ট আমার ভাগ্নের নাম নিয়ে বললাম যে এই হাতটা সরা, গরম লাগছে। আমি নিজেই ঝটকা মেরে হাতটা সরিয়ে দিলাম। একটু পর আবার হাতটা আসলো, তখনই আমার মনে পড়লো যে আমার ভাগ্নে তোমার পাশের রুমে, এটা কার হাত? এটা যখন বলবো তখনই হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার মুখ দেখে দোয়া দূর আসছে না। তখন একটা পা আসলো আমার উপরে, আর আমার রুমটা এমনই অন্ধকার ছিল, আমি শুধু আমার ওদের অস্তিত্বটাই টের পাচ্ছি, আদারওয়াইজ আমি কিচ্ছু দেখছি না, আমি আমার নিজেকেই দেখছি না, এত অন্ধকার। শুধু আমি যখন আমি সাহস করে যখন ওই হাতটার উপরে হাত রাখলাম, আমার হাত রাখলাম, আর বা ওই পাটার উপরে আমার হাতটা রাখলাম, দেখলাম যে বিশাল বড় বড় লোমশ একটা শরীর, লোমশ পা এবং বেশ ওয়েট। আমি সরাতে চেষ্টা করছি, পারছি না, আমি চিৎকার করবো, আমার গলা বন্ধ হয়ে আসছে। আমি ওই সিচুয়েশনের কথা আমি আজও বলতে পারি না। আমি একটু পরে টের পেলাম যে ওই জিনিসটা আস্তে আস্তে আমার শরীরের উপরে উঠে বসছে, মানে আমি বলতে পারবো না, আমার কাছে মনে হয় যে গরিলা টাইপের শরীর থাকে না, যে লোমশ শরীর গুলো আমরা ফিল্মে দেখি, যে আমার মনে হয় যে ওই টাইপের বিশাল শরীর, লোমশ শরীর অনেক। আস্তে আস্তে আমার গলা চেপে ধরছে, গলা দুধ পর পর আস্তে আস্তে জিনিসটা স্মোকের মতন হয়ে ভ্যানিশ হয়ে গেল, মানে যখন জল দুধ পড়ছে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, ওয়েটটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমি খেলে দেখলাম যে জাস্ট মানে কেমন যেন আমার মনে হয় বাতাসের মতো একটা কিছু একটা টের পেলাম আমি, যে চলে গেলো বা জিনিসটা হালকা হয়ে গেল। আমি উঠে দরজাটা খুলে গিয়ে দৌড় দিয়ে সেই দুলাভাইয়ের পাশে গিয়ে ড্রয়িং রুমে বসে আমি হাঁপাচ্ছি।
তখন আপনার দুলাভাই জেগে,
হ্যাঁ উনি ছবি দেখছে, উনি আমাকে ওর কি হয়েছে, আমি কি দাঁড়ান আগে একটু পানি খাই, তারপর বলি ঠান্ডা পানি খেলাম। তখন দুলাভাই আমাকে একটা কথা বললো যে কিছু দেখছিস,
মানে আপনার অবস্থা দেখে কিছু একটা গেস করেছে।
হ্যাঁ গেস করেছে, এবং তার আগে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, কিন্তু ছোটবেলায় এই ধরনের কিছু ব্যাপার ওনার এক্সপিরিয়েন্স আছে, ওনাকে পুরো ডিটেলস ঘটনাটা বললাম। উনি ধনবলকে দেখ আজকে এই বাড়িতে আসার আমার প্রায় মাসখানেক হলো, আমি যেদিন বাড়িতে প্রথম এসেছি তার পরের দিনে আমি বাড়িতে এই অস্তিত্ব আমি টের পেয়েছি।
উনি যে অ্যাপার্টমেন্টটা কিনেছে এটা তো মানে সম্পূর্ণ নতুন কিনেছে নাকি?
না না, নিজে একবার নতুন, হ্যাঁ উনি নতুন কিনেছে। এবং উনি তখন বললো যে এই যে আমার ড্রয়িং রুমটা, উনি কিন্তু কখনো সোফায় বসে ছবি দেখতো না, কার্পেটে বসে যে সোফায় মাথা হেলান দিয়ে উনি টিভি দেখতো, আর ওনার লেফট সাইডে ছিল বারান্দাটা, হাই গ্লাস দেওয়া বারান্দা, বারান্দার মধ্যে উনি খুব শক্ত একটা ইজি চেয়ার রেখেছে, বিকেল বেলা ওখানে বসে চা টা খায়, পয়সা টসা ভালো আছে, যার জন্য মানে কোনো চিন্তা ভাবনা নেই, মানে খুব রিল্যাক্সে দিন যাপন করে অনেকে। উনি যেদিন প্রথমে এই বাড়িতে শিফট হলেন তার পরের দিন উনি নাকি দেখলেন যে রাত্রে উনি বসে টিভি দেখছেন, কি মনে করে উনি জাস্ট ওই বারান্দার দিকে তাকালেন, তখন দেখলেন যে ইজি চেয়ারে সাদা কাপড় পরা একজন মহিলা জাস্ট দোল খাচ্ছে।
কয়টার দিকে এটা?
তখন মিড নাইটে, তিনটা সাড়ে তিনটা এই সময়টা। আমি বললাম যে আপনি এই জিনিসটা দেখার পর এখনো চুপ করে বসে আছেন? তখন আমাকে বললো যে দেখ ফিলিংস টা নাই, এই কারণে আমার ফিলিংস নাই যে আমি ছোটবেলা থেকে এই ধরনের জিনিস দেখতে তো অভ্যস্ত, আমাকে ওরা কোনো ক্ষতি করে না কিন্তু আমি টের পাই। যেমন উনি একদিন একটা কোনো একটা কাজ সেরে ওনার নিজের গাড়ি আছে, উনি নিজের গাড়ি ড্রাইভ করে, উনি আমাকে বলে দেখ এই কথাগুলো আমি কাউকে শেয়ার করি না, তুই যেহেতু এটা ভুক্তভোগী তাই তোকে বলছি আমি এটা। আমি জাস্ট গাড়ি ড্রাইভ করে আমি আসছি, হঠাৎ উনি গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখে যে পিছনে কেউ একজন বসে আছে ওনার গাড়িতে। উনিও নামাজ রোজা খুব, এবং ওই মোটামুটি আমার জানা মতো কোরআন শরীফ প্রায় অর্ধেক মুখস্থ নয়, উনি তখন বিভিন্ন দোয়া পড়ে জাস্ট শরীরটা বন্ধ করলো আবার তাকালো, ওটা ভ্যানিশ নাই নাই। তখন গাড়িটা উনি স্লো করলো, রাস্তার মাঝখানে গাড়ি থামালো, পিছনে দেখলো যে নাই কিছু নাই, কিছু নাই, দোয়া পরে আবার চলে আসলো। ওই জিনিসটা যখন দেখলো যে ইজি চেয়ারে সে বসে আছে, তখন কিন্তু আবার সে দোয়া দোয়া পরে দোয়া ফু দিল, ফু দেওয়ার পরে জাস্ট কিছু একটা আমল আছে উনি জানে, তালি দিলে যতক্ষণ তো তালিটা যায় অটুক জায়গায় মানে ব্লক হয়ে যায়,
ব্লক হয়ে যায়,
ব্লক হয়ে যায়, জাস্ট উনি ওটা করলো ওটা ভ্যানিশ। এবং এই জিনিসটা উনি প্রায় দেখে কিন্তু ওনার কোনো ক্ষতি করে না। তো উনি বলে যে দেখ প্রতিটা মানুষের সাথে এটা, যেটা রাব্বি ভাই বলে প্রতিটা মানুষের সাথে দিন থাকে,
দিন থাকে।
আমি বললাম যে তোমাকে আপনি এবারে কিভাবে থাকেন বলতে, দেখ উনি একটা কথা বলল যে প্রতিটা বাড়ি নাকি একটা দিন পাহারা দেয় বা একটা মানুষের সাথে একটা দিন থাকে, এরাও তো এরাও তো কাজ করছে, আমাদের কোনো ক্ষতি করছে না এরা। তো বললো যে দেখ এই যে জিনিসটা এটা তো রাব্বুকে বলিস না, তা বললে উনি একদিনও এই বাড়িতে থাকবে না,
থাকবে না।
এবং মজার ব্যাপার হলো সুমন ভাই, ওই বাড়িটা আজও আছে, ওরা আজও ওখানে থাকে, কিন্তু আমার আপু আর আমার দুই ভাগ্নি কিন্তু আজও কিচ্ছু দেখেনি,
কিছু দেখেনি। ওকে, মানে আসলে অনেকে এই জিনিসটা নিতে পারে না, মানে সাহস আছে তারা হয়তো মানিয়ে নিতে পারে, আর অনেকে আছে যে যদি ক্ষতি করুক আর না করুক এই ধরনের একটা কিছুর এক্সিস্টেন্স আছে এইটা মেনে নেয়াই।
বললাম না যারা ভুক্তভোগী তারাই শুধু ফিলিংসটা বোঝে, আদারওয়াইজ আর কেউ বুঝবে না,
বুঝবে না, সবার কাছে এটা আজগুবি মনে হতে
পারে, আজগুবি মনে হয়। হ্যাঁ, ওকে, এরপরে হ্যাঁ দুলাভাই, সেটা যেন একদিন কি হলো যে ওই বাড়িতেই আপার সাথে কোনো একটা ব্যাপার নিয়ে দুলাভাই মনোমালিন্য হয়, তখন আমার ভাগ্যের বোধ হয়নি সম্ভবত, আরো আগের ঘটনা। তো আপা জাস্ট কি করে দুলাভাই সাথে রাগ করে অন্যদিকে মুখ করে শুয়ে রয়েছে সে, মাঝে রাতে যখন আপার ঘুমটা ভাঙে আপা দেখতেছে যে আপার পাশেই দুলাভাই শুয়ে আছে, কিন্তু দুলাভাই চোখটা বড় বড় করে আপার দিকে তাকিয়ে আছে, আর জানালাটা খোলা ছিল, জানালার মধ্যে বাইরে তো সেদিন পূর্ণিমা ছিল, যার জন্য আলো একটু মানে ঘরের মধ্যে পড়ছে, চেহারাটা বোঝা যাচ্ছে যে বড় বড় চোখ করে তাকিয়েছে। তো আবার রাগ করে বলে যে হ্যাঁ এতক্ষণ বকা টকা দিয়ে আমার দিকে বা তাকিয়ে আছে, জাস্ট এই টাইপের কিছু বলে আবার মানে একটু অভিমান করে যখন ওপাশ ঘুরবে, ওপাশ ঘুরে দেখে কি যে দুলাভাই নিচে ঘুমাচ্ছে, দুলাভাই নিচে ঘুমাচ্ছে, এটা দেখার পর আপা যখন দেখছে এটা কিসের রাগ, কিসের ঝগড়া, কিসের অভিমান, আস্তে করে উঠে উনি দুলাভাইয়ের পাশে জড়ায়, উনি আর পিছনকে তাকে দেখলই না যে ওটা আছে কি নাই, আর দেখলই না।
দেখা দেয় ধরা দেয় তাদের কাছে।
তো আমার সেই রাতে ঘটনা পরে যখন আমার দুলাভাই বললো যে এখন কি করবি, এখন যা ঘুমাতে আমি তো দোয়ার চোখে ফুদে আমি অসম্ভব, মরে গেলেও তো আমি যাবো না ওই রুমে, কি করবি, হ্যাঁ কি করবি, আপার রুমে গিয়ে ঘুমাবো সকালে আপাতত অবাক যে কি এই রুমে কেন সবাই, এসি চলছে তাই রুমে চলে আসলাম, ওই একটা এসির কজ দে। দু তিন বছর আগে এই ঘটনাটা শুনেছে, শুনেছি কি হয়তো একদিন আমাকে আবার ওই বাড়িতে ডেকেছিল, গিয়ে দেখি যে ওরা কোথাও করে যাবে বেড়াতে টাতে যাচ্ছে কোথাও একটা এই পজিশন, তো আমার দুলাভাই আমাকে মুচকে এসে বলে যে আমি থাকতোই আমি আসি বেড়াতে, আমি কয়টার দিকে আসবেন, বলে রাখা হলো ওরা কিন্তু মানে বললাম তোদের মানে শৌখিন মানুষ, তো দেখা গেলো রাতে খেতে মনতে চলে গুলশানে চলস গাড়ি নিয়ে, আমি ঠিক আছে চলে আসবো, তো আমি নিচে আমি দারোয়ানের পাশে গিয়ে বসি,
নিচে থাকবো, তাও
বাসায় থাকবো। তখন আপা বলো কি হয়েছে, আমি ঘটনা আপাকে বললাম, আপা বলো যে এটা কি বলিস, আমি জীবনে দেখলাম না, এটা তোরা দেখে সেটা হয় নাকি, আজকে 14-15 বছর অ্যাপার্টমেন্ট হয়ে গেল এই আর কি।
আমাকে ইনভাইট করেছে যে তুই আয় যে একা আছি, ও রাতের বেলা দেখতাম কি ওই যে ওর কিচেনটা আছে, কিচেন এখানে তালা লাগিয়ে রাখতো, তো আমি বললাম যে কি রে ঘরের ভেতরে কিচেন তালা লাগিয়ে কেন রাখো, ও যেটা বললো যে আছে ঘটনা আছে এই জন্য তালা লাগায় রাখি। তো আমরা রাতের বেলা কিছু একটা খাওয়ার জন্য মনে হয় আমার কিচেন থেকে কিছু একটা আনার দরকার ছিল, সিচুয়েশনটা এরকম যে প্রয়োজনে খাবে না তাও কিচেনে যাবে না, আমি কি ঘটনা কি
আমি শুনলাম যে বিষয়টা, ওদের যেই কিচেনটা আছে এই কিচেনের পাশেই হচ্ছে আরেকটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের একটা কিচেন আছে, ওইখানে মাত্র মনে হয় এক দুইজন মেম্বার থাকে এবং অনেক ম্যাক্সিমাম সময় ওরা থাকেও না, তো এটা ফাঁকাই থাকে অনেক সময় ফ্ল্যাটটা। তো যেটা হয়েছে যে ওদের ফ্যামিলির মানুষজনের মতো যে ওই কিচেনের রাতের বেলা যেই গেছে, ওরা দেখেছে যে পাশের যে কিচেনটা আছে পাশের কিচেনে কোনো না কোনো কিছুর অ্যাক্টিভিটিস চলে এবং ওই বাড়িতে মানুষজন না থাকাকালীন সময় ওই ফ্ল্যাটটা যখন সম্পূর্ণ ফাঁকা কেউ নেই তখন ওই কিচেনে কোনো না কোনো মানুষকে দেখা যায়, যে ওই লাইট জ্বালালে তো আপনি পাশে কিছুটা দেখতে পান, ওই হালকা অবয়বের মধ্যে দেখা যায় কেউ হাঁটাহাঁটি করছে এই কিচেনে, এই ভয়ে ওরা রাতের বেলা কিচেনে যায়। মানে বেশ কিছুদিন সাফার করার পর ওরা ওই বাসাটা চেঞ্জ করে চলে গেছে। তো যদিও আমরা ডটিং চেষ্টা করেছিলাম যে ওই বাসাতে কোনো একটা এপিসোড ধারণ করার জন্য, কিন্তু সামহাও আমরা অনুমতি পাইনি।
এরপর আমি সুমন ভাই আমি একটা কক্সবাজার একটা ঘটনা শোনাতে চাই, আমার খুব প্রিয় একটা জায়গা, অনেকবার গিয়েছি আমি সেখানে। তো একবার আমি আমার একটা ফ্রেন্ড দুজন আমরা কক্সবাজার খুব ফেমাস একটা হোটেলে উঠলাম, হোটেলের নামটা নাই বলি। তো হোটেলে উঠার পরে 8-9 দিন থাকবো এরকম একটা প্ল্যান ছিল, আমাদেরকে সেকেন্ড ফ্লোরে দেওয়া হলো। হোটেলটা এক সাইডে ছিল 6-তলা, এক সাইডে ছিল 3-তলা। আমরা যে 3-তলা যে সাইডটা ওই সাইডে আমরা ছিলাম, জাস্ট আমাদের মাথার উপর ছাদ, ওখানে কোনো রুম
রয়েছে,
হ্যাঁ ওখানে কোনো গেস্টদের কোনো রুম নেই। তো প্রথম দিন বেশ ভালোই ছিলাম, সারাদিন সিগেছে গেলাম, গোসল টোসল করলাম, ঘুরে ফিরে এসে যখন রাত্রে ঘুমোতে যাব, তো সেই সময় তো মনে করেন যে অ্যান্ড্রয়েড সেট চালু হয়নি, জাস্ট আমরা নিজেরাই গল্প করে কাটাচ্ছিলাম। হঠাৎ শুনি কি যে বাথরুম থেকে ট্যাপ ছাড়া শব্দ, পানির ট্যাপ কেউ একজন ছেড়েছে।
অসহায়
কিছু না, ও কিন্তু আমার ছোটবেলার ঘটনাগুলো জানতো, তোর সাথে তো এরকম শুনলাম নাকি এরকম কিছু হয়, দেখ তোরটাই এসে এরকম ভয়টা দেখাচ্ছে কিনা। তো জাস্ট আমারও একটু হালকা হতে পারে যে হতে পারে এরকম অস্বাভাবিক কিছু না। আমি কিন্তু এখনো কিন্তু যদি হোটেলে একা থাকি, আমি কিন্তু টয়লেট চেক করি, কাঠের নিচ চেক করি, আমার কেন যেন মনে যেন কেউ একজন আছে। এখনো আমি যদি বাসায় দেখা গেলো যে আমি আমার রুমে একা, আমার ফ্যামিলি হতে কেউ বাইরে গেছে, আমি আমার রুমে একা, আমি পর্দা ভালো মতো চেক করি, পর্দার পেছনে
আপনার ওই ভয়গুলো
থেকে যায়, কেন জানি আমার তো মনে হয় যে কেউ একজন আছে। আমার ভাস্তি ভাগ্নীরা বড় খুব হাসাহাসি করে জিনিসের জন্য, তারপর আমার যাই হোক,
তারপর কি হলো ওই
কক্সবাজারে। তো আমি যখন বললাম যে ঠিক আছে দেখি হয়তো কলের কোনো সমস্যা কিনা, বাথরুমে গেলাম, কলের কোনো মানে কলে পানি পড়ছে না, তখন বন্ধুদেরকে দেখ দেখছিস তখন আমরা পানি আওয়াজ করলাম, এখন তো পানি তখন আমাকে দেখ এটা এমন হতে পারে পানিতে পড়ছিল হয়তো এখন বন্ধ হয়ে গেছে এরকম। ওকে ফাইন, আবার দরজা লাগালাম, আবার গল্প করতে হচ্ছে, আবার 15 মিনিট পর সেই পানি পড়ার শব্দ।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছে। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবার ফিরব। ডর চার মিনিট পর আরো একবার স্বাগত, শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় যোগ দেবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন, এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। ডর
আমার দরজা খুললাম, পানি পড়ে নাই। তো জাস্ট প্রথম দিন জিনিসটা আমরা ইগনোর করলাম, অতটা গুরুত্ব দিইনি আমরা। পরের দিন শুরু হলে কি সিম্পটম, ছাদের উপর দৌড়াদৌড়ি, অনেকগুলো ছোট বাচ্চা দৌড়াদৌড়ি, কারণ বড় বাচ্চারা এভাবে দৌড়ায় না, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করলে যে ধরনের সিম্পটম বা আওয়াজ হয় ওই ধরনের আওয়াজ। তো আমাদের খুব বিরক্ত হচ্ছে, মানে রাত্রেবেলা কিন্তু ছাদে কেউ দৌড়লে কিন্তু আওয়াজটা খুব বেশি হয়,
বেশি হয়
নিচের ফ্লোরে
থাকে, অনেক নীরব
নীরব থাকা নিচে, বিশেষ করে ওই বড় বড় যদি কেউ ঘুমায় আওয়াজটা কিন্তু ধুপ ধুপ শব্দ একটা অন্যরকম হয় একটা। দ্বিতীয় দিন আমরা ঘুমোতে পারলাম না আওয়াজের জন্য, প্রচন্ড ঢুকঢুক শব্দ, সে একজন হাতুড়ি দিয়ে এরকম টক টক করে পেটাচ্ছে এরকম, মানে বোঝা যায় যে কিছু একটা। তখন আমি বললাম যে এত রাত্রে কি আসতে পারে? তখন আমার বন্ধুটা বলে যে চল সাদিকে দেখি, আমি পারবো না, তুই অন্তত যা। ও বলতেছে না আমি একা পারবো না, তুই সহ চল। তো দ্বিতীয় দিন আমরা গেলাম ছাদে, কিন্তু গিয়ে দেখি ছাদের দরজাটা বন্ধ, তালা মারা। আমরা যেটা গিয়েছিলাম তখন তো হোটেল বয়কে সবাই ঘুমাচ্ছে। চতুর্থ দিন আমি ওইটা হোটেল বয়কে ডাকলাম, রুম সার্ভিস যে করে বয়টাকে বললাম যে আচ্ছা এরকম যে এই ছাদে আমি এরকম শুনি, এই প্রথম দুদিন শুনলাম যে বাথরুমে কলের আওয়াজ। ও সরি, আরেকটা কথা ভুলে গেলাম যে লাইটটা অটোমেটিক জ্বলছে নিচ্ছে, তো এটা আমরা নর্মালি ভাবতে পারি যে না এটা বৈদ্যুতিক শর্ট হতে পারে, সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি। তাও বললাম ওকে যে এই সিমটম গুলো হচ্ছে। তখনও ছেলেটা দেখলাম কেমন একটা ব্যবহারটা খেয়ে গেলো একটু, হোটেলে গেস্টের ছেলেরা আছে ওরা হতে গেছে। তখন আমি বললাম যে দেখো গেস্টের ছেলেরা যদি গিয়ে থাকে, আমরা কিন্তু রাত্রে হোটেলে ছাদে যাওয়ার চেষ্টা করছি, ছিল ওটা তালা মারা দেখছি। তখন উনি জাস্ট বলছে না এটা কোনো ব্যাপার না, আচ্ছা কোনো ব্যাপার না, এটা বললো উনি জাস্ট, মানে কথাটা
কাটিয়ে গেল,
অসমাপ্ত রেখে চলে গেল। তখন আমাদের একটা সন্দেহটা কেমন কাজ করলো, তখন আমি বললাম চল হোটেল চেঞ্জ করি। তো ও আবার একটু বেশি সাহস থেকে বলতে না একটু দেখি না, একটু দেখি কেমন সিল ফিল ভাব, একটু দেখি না কি হয় লাস্টে কি হয়। এবং আরেকটা জিনিস বলি, আমি যেমন একা থাকতে যেমন ভয় পাই, বা একা থাকলে যেরকম রুম টুম চেক করি, আবার আমার সাথে একজন থাকলে কিন্তু আমি ওকে, আমার সাথে মনে হয় একজন থাকলে আমি বেশ সাহসী, আমার কোনো ভয় নেই এরকম। তো রাত্রে ঘুমালাম ওর সাথে, তারপরে দেখা গেল যে ওই রাতে কিন্তু ওই যে ছাদে দরজাটা বন্ধ হয়ে গেলো, তারপর শুরু হলো কি দরজা নক করা, পরপর তিন দিন এরকম নক করা হচ্ছে। ম্যানেজারের কাছে গেলাম, গিয়ে বাবু বললাম, ম্যানেজার এটা কোনো সন্তোষজনক জবাব আমাদের দিতে পারলো না যে স্যার আপনারা বলছেন এটা কখনো তো এরকম কোনো কমপ্লেন আসেনি, কি বলতেছেন এগুলো এরকম। বললাম না যে যারা ভুক্তভোগী তারাই বোঝে, এখন আমরা তো কাউকে বিশ্বাস করাতে পারবো না যে এটা হচ্ছে আসলে এই সিমটম গুলো হচ্ছে। তখন পরের দিন দিনের বেলা আমরা যখন সাগরে গোসল করতে গিয়ে, তখন ও বলো যে দেখ আজকে, আমার ফ্রেন্ডটা বললো যে আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আজকে যদি নক করে আমি দরজা খুলে দেখবো যে যা থাকে কপালে। তখন আমি বলি দেখ এটা সাহস করে ঠিক না, আসলে জিনের তো ব্যাপার সবার থাকে, মানে ও জাস্ট এমন আমার একটা সাহস দেখালো, আমি আর কোনো প্রতিবাদ করলাম না, আমি কাউকে ফাইন দেখি যদি হয় এরকম তাহলে দেখিস। ওই রাস্তায় কিন্তু কিছু হয়নি, পরের দিন থেকে আবার শুরু হলো নকটা, যে নকটা প্রথম দরজায়, তারপর জানলায়, আবার জানলায়, দরজায়, প্রথম আস্তে 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 করতে করতে জাস্ট মানে বেশ বড় করেই, মানে জাস্ট মানে দরজায় কিল দিলে যেমন হয় ওইটা করে
জোরে জোরে
জোরে জোরে। এখন ও জাস্ট একটা বিশ্বাসকে দেখবো কে থাকে। আমি বললাম আমার তো সাহস নেই, তোর বললাম যে হোটেল চেঞ্জ কর, তুই থ্রিল দেখাবি যা, তুই যা আমি পারবো না। ও জাস্ট দরজা খুলে প্রথম রাইট সাইডে তাকালো, কিচ্ছু নাই, যখন লেফটে তাকালো তখন শুধু একটা চিৎকার দিলে ফেলো। আমি যেগুলো কি হচ্ছে ওর গিয়ে দেখি যে মানে ও বা জাস্ট মানে স্ট্যাচুর উপর দাঁড়িয়েছে, আমি যখন ওকে ধরলাম আমার হাতে করে সেন্সিটিভ পড়ে গেল। তাড়াতাড়ি আমি যে রুম সার্ভিস যারা করে ওকে ডাকলাম, এত রাতে ডাক্তারও পাওয়া যায় না, তারপর ওকে নিয়ে একটু মানে যাই অনেক কষ্ট করে ওকে ডাক্তারে নিয়ে গেলাম। মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর সেন্স আসছে, এবং তারপর প্রচুর জ্বর। যখন ওর বাসায় ফোন করি ওর আব্বা আম্মা বলে যে তাড়াতাড়ি তোমরা চলে আসো, এটা চলে আসার পর ঢাকা আসার পরেও কিন্তু ওর জ্বর, প্রচুর জ্বর, প্রচুর জ্বর। তখন আর ওকে জিজ্ঞেস করিনি কি হয়েছিল ব্যাপারটা। পরে যখন ঢাকা আসার পরে জাস্ট পাঁচ ছদিন পরে যখন সুস্থ হলো, তখন বললাম যে কি দেখছিস তুই, তোমাকে এই প্রশ্ন আর করিস না আমাকে। এবং আমার আমারও খুব আশ্চর্য, আমি আজও অবধি কিন্তু জানতে পারলাম যে সে কি দেখেছিল।
আপনার সেই ফ্রেন্ড তো এখনো
আছে? এখনো
ওকে। আমরা আসলে এই কিউরিয়াসিটি আমাদের মাঝেও আপনি ঢুকিয়ে দিয়েছেন, মানে আমাদেরও মনে হচ্ছে আসলে কি দেখেছিল। যেইভাবে এটার ব্যাপ্তি শুনেছি, জ্বর চলে আসছে এবং অনেক আপনারা ক্যান্সেল করে দিয়ে বাসায় চলেছেন, সে অনেকদিন ভুগেছে, ওটা আমার মনে হয় ফান হলে ওটা অত দূর পর্যন্ত করা।
আমি আমি যে আপনাকে বললাম আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো কিন্তু আমি খুব বিশ্বাস করি, হতে পারে যে জিনদেরই জিন বলে যেটাই বলি বাজে কিছু দেখেছে।
এটা এটা আসলে অনেক সময় আমরা দেখি যে মানে মোটিভ ছাড়াই মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটে। এই যে আমরা জানি যে জিন বিভিন্ন প্রকারের, মানে ভালো খারাপ দুটোই আছে, এবং কিছু জিন আছে যে যারা হয়তো খারাপ কিন্তু খুব বেশি ক্ষতিকর না।
সরি সুমন, আমি বলতে ভুলে গেলাম, কম্বল গায়ে থেকে সরে যেত, ঘুমালে মনের জন্য মানে কম্বল সরে যাচ্ছে এরকম। তখন ও আমাকে বলে যে কিরে কম্বলটা নিস কেন, আমি কোথা টানলাম, তুই হয়তো ঘুমের মধ্যে হয়তো সরে গেছে। একদিন কিন্তু আমি এটা দেখলাম যে মানে মনে হচ্ছে যে কেউ একজন কম্বল টান দিচ্ছে, মানে এটা অতটা বড় আকারের হয়নি, কিন্তু মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য হয়তো আমার বুক থেকে পেট পর্যন্ত কম্বল নেমে আসছে অটোমেটিক। কেউ একজন
ওই হোটেলের মধ্যে আপনারা অ্যাবনর্মাল কিছু, হ্যাঁ অনেক
কিছু টের পেয়েছে অ্যাবনর্মাল।
এই মুহূর্তে কক্সবাজারে বসে যারা শুনছেন, আমি জানি না যে ওই হোটেল থেকে কেউ শুনছে কিনা, আপনি জানেন না যে আপনি
ওই। তবে আরেকটা আরেকটা কথা বলি যে ওই হোটেলটা বর্তমানে নেই,
কারো ভয় পাওয়ার কিছু নেই।
কোম্পানির এখন সাগরের পারে একবার সরাসরি।
ওকে, এই হচ্ছে আপনার তৃতীয় ঘটনা। ওকে, আপনার আরো একটা ঘটনা আছে, আপনার মাকে নিয়ে খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে।
হ্যাঁ, সেটা আমার কাছে মনে হয় যে আমার ভয়ের ব্যাপারটা আমার আম্মার কাছ থেকে আমি পেয়েছি, এই জিনিসটা কিন্তু আমার আম্মার মাঝেও ছিল। যখন আমার আম্মার বিয়ে হয়, বিয়ে হওয়ার কিছুদিন পরে, আমার আম্মা তো পুরনো ঢাকা ছিল, আমার আব্বা চাঁদপুর থেকে ঢাকায় এসে প্রচুর স্ট্রাগল করেছে। তো যাই হোক, বিয়ের পরে আমার আব্বার হয়তো চাকরির কন্ডিশন খুব একটা ভালো ছিল না, ছোট একটা বাড়িতে উনি বাসা ভাড়া দেয় ওল্ড টাউনের মধ্যে। তো ওল্ড টাউনে যে বাড়িতে ওনার বাসা ভাড়া নেয়, ওই বাসাটা ছিল বিশাল বড় বাসা। ওখানে যারা স্বল্প আয়ের যেসব লোকজন থাকে তারা এক রুমে এক রুম করে থাকতো, ওখানে প্রায় 20-25টা রুম আছে, এক একটা রুমে এক একজন ফ্যামিলি থাকতো আর কি। আর আশেপাশে প্রচুর মাঠের মতন একটা বিশাল এরিয়া। দিনের বেলা যখন আব্বা চাকরিতে চলে যেত, আম্মা কিন্তু একা থাকতো, আম্মা তখন প্রেগনেন্ট ছিল, আমার বড় ভাইয়া সম্ভবত তখন ছিল, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রায়ই ঘটনাটা বলতো আমাদের যে দিনের বেলা ওনার কাছে মনে হচ্ছে পিছনে কেউ একজন হাঁটছে, উনি পায়ের আওয়াজ পেতো খসখস খসখস করে আওয়াজ আসছে হাঁটার, উনি পিছনে তাকাতো কাউকে দেখতো না।
কিন্তু উনি তো তখন প্রেগনেন্ট ছিলেন, এবং আমরা যেটা জানি যে মানে যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের মধ্যে কিছু ধরনের পরিবর্তন আসে, তাদের বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, যেই কারণে তারা কিন্তু অনেক সময় এই ধরনের চিন্তা ভাবনা গুলো চলে, তো সেটাও হতে পারে।
কিন্তু না, ঠিক আছে, আপনার কথা মানে, কিন্তু ওই বাড়িতে যে শুধু উনি যে একা সিমটম গুলো দেখতো তা না, প্রতিটা ভাড়াটাই বলতে গেলে কিন্তু এই জিনিসটা। কিন্তু ওনারা প্রশ্ন আসছে কেন বাসা ছাড়েন না, কারণ এত সস্তা বাসা ওই মুহূর্তে কোথাও পাওয়ার উপায় ছিল না।
আপনার আম্মা যেমন ফিল করছে, ঠিক পাশের ভাড়াটিয়ারও সেম জিনিস ফিল করছে।
আবার এমন দেখাচ্ছে যে আমার কানের সামনে ফিস ফিস করে শব্দ পাওয়া যাচ্ছে। আরেকটা মজার ব্যাপার বলি, যেটা আম্মা আমার বড় হওয়ার পর এই সিমটম নাম্বার পেত, ওনার কানের সামনে একজন এভাবে তালি বাজাত, জাস্ট দুইটা তিনটা তালির আওয়াজ, নাই পেছন ফিরে নাই। এটা কিন্তু ইভেন আমরা বড় হওয়ার পরেও এই আওয়াজটা আম্মা পেয়েছে কিন্তু।
আচ্ছা,
এবং ফিস ফিস করে বলা, যেমন এই এই শব্দটা ফিস ফিস করে, এই টাইপের একটা আওয়াজ। তো জিনিসটা একদিন কি হলো, আব্বা বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলো, তো তখনকার দিন তো ফ্রিজের ব্যবস্থা ছিল না, তো যে পানিতে জাগ দিয়ে রাখতে হয়, কিভাবে যেন পানিটা নিয়ে দিয়ে ঢেকে রাখতে হয় আর কি, যে পরদিন সকালে কুটবে আম্মা এরকম। তো রাত্রেবেলা রাখলো, তো আম্মার ঘুম কিন্তু খুব পাতলা, যে একটা ছোট্ট শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়। তো আম্মা তো আব্বার সাথে ঘুমাচ্ছে, আবার আম্মা আব্বাকে বললো যে এত রাত্রে মাছ নিয়ে আসলো কেন, বাড়িতে এমনি ভালো না। তখন কিন্তু এই জিনিসগুলো বেশি গুরুত্ব দেয়
না, না এখনকার দিনেও ঘটে, আমরা এরকম
বলে না এখন আর, এখন আর এখন তো
হয়তো
সবে অফিস থেকে যাওয়ার সময় রাত্রে বলে মাছ কিনে নিয়ে যায় বাসায়। তো যাই, আম্মা যখন ঘুমালো, তো আম্মার কাছে মনে হচ্ছে মানে নিচে হয়তো বিড়াল বা কিছু এসে পাতিলটা ফেলে দিল, মাছগুলো খুব লাফালফি করছে। তা আম্মা আব্বার উঠে বলে উঠো না, নিচে সব মাছ তো পড়ে গেল। আব্বা উঠলো, একটু একটু দিকলি খেয়াল করেছে না, কোনো সাউন্ড নেই, কোথায় তুমি মানে ঘুমে থেকে হয়তো ভুল শুনছো, ঘুমাও তুমি। আবার ঘুমালো, আবার আম্মা আওয়াজ পেলো সেম আওয়াজ, আব্বাকে উঠাইলো, আব্বা একটু রাগি করলো, কি শুরু করলো, কোনো আওয়াজ তো পাই না, ঘুমাও তো তুমি। থার্ড টাইম আমার আব্বার কানে আওয়াজটা আসলো। তার আগে বলি যে আব্বা কিন্তু একটু ভিতরটা পেরেছিল, যে আব্বা কিন্তু নিজে ভয় পেলে আমাদের কাছে প্রকাশ করতো না, যে আমরা পাশে আমরা ভয় পাই। তো থার্ড টাইম যখন আব্বা শুনলো, তখন আব্বা কিন্তু আমাকে বলে নাই যে আমি আওয়াজটা শুনলাম শুনলাম, এগুলো পরে ওনারা ডিসকাস করছে, সেই মুহূর্তে বলেনি। তখন আব্বা বলবে ঠিক আছে তুমি যখন বলছো, আচ্ছা আসলে দেখিতে চলো হারিকেনটা জ্বালাও, দেখি মাছের কি অবস্থা। তো তখন বাড়িতে কারেন্ট ছিল না, চোখের নিচে যখন তারা উপরে দেখলো, তখন দেখলো যে না, যেটা যেমন তেমনই, কিছু হয়নি, মানে মাছে কিছু হয়নি, মাছ যেভাবে রেখেছিল সেভাবেই আছে। তখন আব্বা বললো যে যাক উঠেছে যে রে, চলো একটু বাথরুমে যাবো। ওই বাড়ির বাথরুমটা এত দূরে যে অন্তত বাথরুমে হেঁটে যেতে 5-7 মিনিট লাগতো, 4-5টা ভাড়াটিয়ার একটা বাথরুম, এটাও বেশ দূরে, অনেকগুলো গাছ ডিঙিয়ে যেতে হতো। এবং ওই যে আগেকার দিনে বলে যে নিম গাছ আর কিছু গাছ, যেগুলো ভয়ঙ্কর গাছগুলো আমরা শুনেছি, ওই ধরনের গাছ পার হয়ে যেতে হতো। তা আম্মা বলছে এত এই এত রাত্রে যাবো, আম্মার তো ভয় পায়, কষ্ট করে থাকার উপায় নেই, তুমি আর একটা নিয়ে চলো বাথরুমে যাবো। আব্বা গেলো, আম্মা তার সাইকেল নিয়ে মানে জাস্ট গেটের সময় দাঁড়ালো, তারপর দুজন হাত পাম্প খেয়ে যখন চলে আসলো, আম্মা যখন চলে আসলো তখন আম্মার কাছে মনে হলো যে ঘরে কেউ একজন আছে। শুলো কিন্তু আম্মা মানে একটা আনিজে ফিল করতে, হঠাৎ যখন পেছন ফিরে তাকলো, তখন দেখলো মশারির সামনে হারিকেনটা ছিল, হারিকেনের আলোর পাশেই 8-10 বছর একটা ছেলে, কালো কুচকুচে অবয়ব, একবারে নুড অবস্থা, একবারে নুড, হারিকেন আলো তো পুরো দেখা যাচ্ছে তার বডিটা। সে খুব মানে রাগি চোখে আম্মার দিকে তাকিয়ে বলল যে তোর বালিশের নিচে একটা ছোট্ট করণ শুকিয়ে রেখেছিস, এই যাত্রা তুই বেঁচে গেলে নেলে তোর পেটে বাচ্চাটাকে নিতাম। আব্বাকে বলা হলো পরের দিন, তুই যে এক কথায় যে বাসা ভাড়াটা চিপ বলে, বাসা ভাড়াটা তার ছাড়া সম্ভব
ছাড়া সম্ভব।
তারপরে যে ওই বাড়িতে কিন্তু আমার বড় ভাই হয়, কিন্তু ওই বাড়িতে যে আদার যে ভাড়াটিয়াগুলো আছে ওদের সাথে কি কি সিন্ডম হতো, যেমন একটা জুতার কারখানা ছিল, ওখানে কারিগরের কাজ করতো, হঠাৎ দেখতো কি জাস্ট একটা গোল ফুটবলের মতো একটা আগুনের গোলা সামনে দিয়ে মানে যাচ্ছে, কারখানা কিন্তু সারা রাত কাজ হয়, ঈদের সময় তো মাসে সারা রাত কাজ হয়, ওটা কিন্তু এখনো 2-3টা পর্যন্ত কারখানার কাজ চলে, জাস্ট আগুন একটা গোল্লা চলে যাচ্ছে সামনে, কিন্তু ওদের কোনো ক্ষতি করতো না। যেমন আরেকটা ভাড়াটে দেখা গেলো, একটা ফ্যামিলি ছিল, ড্রাইভার ফ্যামিলি, ওই ড্রাইভারটা রাত 3-3:30 থেকে আসতো, তখন ওর বউকে বলতো যে তুমি মাছটা গরম করো, ও বউ যখন মাছটা গরম করতো, মানে পাক ঘর তো ছিল দূরে, আর এক পাক ঘরে হচ্ছে দেখা গেলো 7-8টা ফ্যামিলি রান্না করতো, উনি জাস্ট মানে তরকারি করার মধ্যে হঠাৎ উপরে তাকে দেখতো যে টিনের চালের উপরে একটা কোনো কালো অবাব গালে হাত দিয়ে মাছের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওকে কিচ্ছু ডিস্টার্ব করতো না। কিন্তু ও দেখতে মানে কালারটা অভাব একটা, কিন্তু
পুরো বাসা জুড়ে এই ধরনের জিনিসের উপস্থিতি ছিল।
আমার মনে হয় এক একটা বাসা তুমি ইঁদুর তেলা বকরের উপদ্রব থাকে ওইবার একটা পুরো এরকম একটা উপদ্রব,
মানে অশরীরী জিনিস,
অশরীরী জিনিস বলা যায়। আর আরেকটা একদিন জিনিস দেখলাম যে একটা নতুন একটা ম্যারিড ফ্যামিলি ছিল, ওরা একদিন নাকি ওয়াইফটা শুয়েছিল, সকাল উঠে দেখে জাস্ট রুমের থেকে বাইরে তার খাটটা এনে রেখে দিত, রুমের বাইরে তার খাট সহকারে রুমের বাইরে এসে, আমি জানি না এটাকে ওদের
সাথে।
এবং আরেকটা কথা বললো কি, একমাত্র ক্ষতিটা ওদেরই করছে, আর কিন্তু কাউকে ক্ষতিটা করেনি, মানে ক্ষতি বলতে যে আর কারো অসুবিধা। যেমন যেমন ওই বউটা যখন দেখলো যে টিনের চালের উপরে একটা কালো অভাব মাছের দিকে তাকিয়ে আছে, ও কিন্তু তাকিয়েছিল আর কিচ্ছু বলেনি, বলেনি যে আমাকে একটা মাছ দে, আর ওটা দেখতে তো অভ্যস্ত হয়ে গেছে বলে ওর কোনো ফিলিংস হয়নি। ক্ষতির মধ্যে একটা ক্ষতি হচ্ছে যে নতুন বউটা, এখন আমরা জানি না আমরা ইসলামিক হিসাবে দেখা যায় যে অনেক বউরা যদি একটু একটু কি বলে একটু উল্টাপাল্টা চলাফেরা করলে কিন্তু এই ধরনের একটা সিমটম
হয় কি, কিছু কিছু সময় আছে, কিছু প্রহর আছে, এগুলোকে অ্যাভয়েড করে চলতে বলে। যেমন সন্ধ্যার সময়টা মানে চুল ছাড়া অবস্থায় বিভিন্ন জায়গায় যেতে, বা এই সময়টা যেমন খুব একটা মানে মানে কিছু সময় আছে যে নেগেটিভ এনার্জি গুলো খুব বেশি শক্তি অর্জন করে এবং ওই জিনিসগুলো অ্যাক্টিভ থাকে, তখন চড়ে বেড়ায়। গ্রামের মধ্যে এই জিনিসটা প্রচলন আছে, যারা গ্রামে থাকে তারা খুব ভালো বলতে পারবে যে মুরব্বীরা সবসময় বলে থাকে যে সন্ধ্যার সময় ওই সব জায়গা, ওই বাঁশঝাড় বা বিভিন্ন চালতা গাছ বা আরো কি কি আছে যে ওই সব জায়গা অ্যাভয়েড করতে চলো।
ওই বাড়িতে আরেকটা ঘটনা ঘটেছিল যে আরেকটা ফ্যামিলি একটা রিলেটিভ আসছিল বেড়াইতে, তো ওদের যে মানে ছেলেদের যে টয়লেটটা ছিল ওটা দরজাটা ভাঙা ছিল, তো ছেলেটা যখন রাত্রে টয়লেটে দরকার পড়লো টয়লেটে গেল, দরজাটা ভাঙা ছিল, দরজাটা সে লাগায়নি, ভাঙা ছিল দরজাটা খুলে গেছে, খুলে অন্ধকারে সে যখন টয়লেটটা সারলো, সে যখন বের হবে তখন দেখি জাস্ট মানে এটা ওদের ভাষ্য, আমরা তো দেখিনি এটা শোনা কথা, জাস্ট এখানে একটা পা দূরে একটা পা দিয়ে জাস্ট টয়লেটের সামনে দাঁড়ানো, এই এই ধরনের কিছু একটা দেখে মানে এই ধরনের জিনিস দেখতো।
সেই বাড়িটা কি এখনো তো নাই,
এখনোটা বিল্ডার্স কে দিয়ে দেওয়া, ডেভেলপ কে দিয়ে দেওয়া,
কোন এলাকায় শুধু আমি জানি যে পুরো বাড়ির নাম আপনি বলবেন না,
আগামসিলেন পাকিস্তান মাঠের পাশে।
ওকে, তা আমরা আর ডিটেইলসে যাচ্ছি না,
বলি যে ওই বাড়ির মালিকের একটাই মেয়ে ছিল যে কিনো ওই ওই ওদের দ্বারাই প্রতিষ্ঠা, এবং এখনো কিন্তু সেই অ্যাবনর্মাল অ্যাবনর্মাল এবং অ্যাবনর্মাল কি ধরনের অ্যাবনর্মাল, ওর কিন্তু বয়স হয়ে গেছে প্রায় 55, তোকে দেখলে মনে হচ্ছে 17-18 বছর একটা মেয়ে, ও হাফ প্যান্ট পরে ফ্রক পরে, শুধু শুধু কাঁচা লবণ খাবে, হাত মুখ ভরে ভরে কাঁচা লবণ খাবে এখনো, এবং কিন্তু ওরা কিন্তু ফ্যামিলির লোক কিন্তু ওরা মানে এটা শুয়ে গেছে সবাই রাত্রে উঠে, এখনো কিন্তু সে রাত্রে উঠে ওই বাড়িতে কিন্তু অ্যাপার্টমেন্ট হয়ে গেছে এখন, ওই বাড়িতে এখন কিন্তু একটা নারকেল গাছ আছে, নারকেল গাছটা কাটা হয়নি, ও মানা করছে যে নারকেল গাছটা কেটো না, কাটলে আমি ওদের সাথে কথা বলতে পারবো না। নাকমুখে রক্তকে মানে একজনকে খুব অসুস্থ হয়ে পড়ছিল গাছগুলো যখন জাস্ট, আমার ওদের ওদের ওদেরকে যখন উচ্ছেদ করা হয় আর কি, এটা আর কি, ওই মেয়েটা এখনো বেঁচে আছে, মেয়েটা এখনো ছাদে গিয়ে রাত মারাতে একা একা কথা বলে, জাস্ট ওর লোকজনের সাথে দেখে আমাদের ফিল্মে দেখি যে একা একা কথা বলে, ওরকম একা একা কথা বলে, কার সাথে কথা বলে খুব যে ওরা বসে আছে ওদের সাথে কথা বলি, এবং ওর একটা সিক্স সেন্স আছে, সিক্স সেন্স কেমন যে ওর একটা ভাই একবার এটা অনেক আগে ও রাজশাহী না কোথাও যেন যাবে, তো বলছে ভাইয়া তুমি যেও না যেও না, ওকে তুমি একটু ওই যে অটিস্টিক বাচ্চাদের মতো কথা বলে যে ভাইয়া তুমি যেও না, কেন যেটা আমি বললাম যেও না, আর ওর ভাইয়ের কিন্তু ওরা মানতো যে জানে যে না ওরা অনেক কথা সত্য হয়, ঠিকই জানি দেখা গেল যে ওই দিনে ওদের যেখানে অফিসের যে গাড়িটা যাওয়ার কথা অ্যাক্সিডেন্ট করে নেবে, 3-4 জন অলরেডি মারা গেছে, ও কিন্তু ওকে বাধা দিচ্ছে যেতে, মানা করছে,
সেই মেয়েটা তো এখনো
আছে।
কি বলবো, আমি আজকে মানে এখনো পর্যন্ত যে জামিল ভাইয়ের কাছে আমি যেই ধরনের ঘটনাগুলো শুনেছি, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে ঘটনাগুলো অনেক ভালো লেগেছে, এবং কিছু কিছু ঘটনা এবং আমি দেখেছি যে জামিল ভাইয়ের হাত মানে মানে হাত পুরো গুজবাম করে পুরো কাটা কাটা দিয়ে গেছে শরীরের মধ্যে, ইনফ্যাক্ট আমি কিছু কিছু ঘটনা ওই সিন চিন্তা করে আমি নিজেও ভয় পেয়ে গেছি। আই হোপ যে যারা শুনেছে আজকের ঘটনাগুলো খুব ভালো লেগেছে আমার ধারণা। তো জামিল ভাইয়ের আরো কিছু ঘটনা আছে, আমি জানি বেশ কিছু ঘটনা আছে, আসলে সময়ের স্বল্পতা বলে একটা কথা আছে, আমরা চাইলেও অনেক কিছু মানে পারি না সময়ের জন্য, তো সেই জন্য আজকের মতো মানে শেষ করতে হচ্ছে এখানে, মানে আর নিতে পারছি না, আজকে মাত্র পুরো অনুষ্ঠান জুড়ে মানে দেখেছেন সবাই যে শুধুমাত্র আমরা জামিল ভাইয়ের ঘটনাই শুনেছি, এত ঘটনা ওনার কাছে আছে, চাইলে আরো একটা এপিসোড ওনাকে নিয়ে করা যাবে, এই রকম ঘটনা ওনার কাছে আছে। তো সেই জন্য জামিল ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে মানে কখনো যদি আবার সম্ভব হয় আমরা কোন একটা জার্নিতে যেন আরো একবার আপনাকে পাই।
অবশ্যই
আজকের মতো মানে মানে হন্টেড প্লেস থেকে আমরা বিদায় নিব, এবং রমজানও চলে এসছে, মানে রাত গভীর হচ্ছে, অনেকে তো ঘুমিয়ে পড়বে, আবার উঠে তেহারি খেতে হবে। তো জামিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জার্নিতে এসে,
আপনাকে অনেক ধন্যবাদ সুমন ভাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আর এবিসি রেডিওকে ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে এই সুযোগটা দেওয়ার জন্য।
ওকে, এতক্ষণ ধরে তো সবাই জামিল ভাইয়ের ঘটনাগুলো শুনলেন। জামিল ভাই খুব সুন্দর করে তার লাইফে ঘটে যাওয়া প্যারানর্মাল এক্সপিরিয়েন্স গুলো আছে তুলে ধরেছে, এবং কিছু কিছু ঘটনা আমরা সিরিয়াসলি আমি নিজে ভয় পেয়ে গেছি যখন উনি বলছিল। যাই হোক, এবার আসলে এই বাড়িতে কেন আসি, কেন পুরো দর টিম আজকে এই বাড়িতে আসছি, সেই ঘটনাটা একটু সবার সাথে শেয়ার করতে চাই। আজকে আমরা যে জায়গাটাতে আছি এটা একটা চিলে কোঠা বলতে পারেন, এবং এই চিলে কোঠাটাও হাফ চিলে কোঠা। চিলে কোঠাটা আমরা যারা আছি সবাই দেখতে পাচ্ছি বেশ ভাঙাচোড়া অবস্থায় রয়েছে, এবং এটাতে বর্তমানে মানুষ বাস করার মতো উপযোগী না অ্যাটলিস্ট এই চিলে কোঠাটা। সো এই বাড়ির বাসিন্দাদের একটা মানে প্ল্যান ছিল যে এই চিলে কোঠাটাকে তারা ভেঙে পুরো বাড়িটাকে আরো এক্সটেন্ড করবে, পুরো বাড়িটাকে, বর্তমানে বাড়িটা দুই তলা রয়েছে, বাড়িটাকে আরো বাড়াতে চায় এবং চিলে কোঠাটাকে তারা ভাঙতে চায়। কিন্তু প্রবলেম হচ্ছে যখনই এটা ভাঙতে চায় তখনই নাকি তাদের ফ্যামিলিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, এবং এই পর্যন্ত প্রায় 5 বার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই চিলে কোঠাটাকে ভেঙে সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করার বা পুরো আরো একটা তলা বাড়ানোর জন্য। যতবারই চেষ্টা করা হয়েছে ততবারই প্রবলেম হয়েছে, এবং একবার এই বাড়ির একজন বাসিন্দা প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিলেন, এবং অনেক দিন হাসপাতালে থাকার পর সে সুস্থ হয়েছে, এবং ইনফ্যাক্ট বর্তমানে সে বিছানায় রয়েছে। এখনো পর্যন্ত খুব বেশি ভালো হাঁটাচলা করতে তার প্রবলেম হয়। তো এই বাড়ির মানুষজনদের প্রবল বিশ্বাস যে এই চিলে কোঠাকে ঘিরে কোনো একটা প্রবলেম রয়েছে, এবং তাদের এই বিশ্বাসের আরো একটা শক্ত প্রমাণ হচ্ছে যখনই তারা কখনো এই চিলে কোঠাটার কাজে হাত দিতে চায় এবং এই চিলে কোঠাটাকে সংস্কার করতে চায়, তখনই তারা ওয়ার্নিং পায়, এবং বিভিন্ন প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বিভিন্নভাবে স্বপ্ন দেখে, তাদেরকে স্বপ্ন দেখানো হয়, ওয়ার্ন করা হয় এটাতে যেন কোনো ধরনের কাজ না করা হয়। তো যতবারই তারা সেই জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করেছে, সেই ওয়ার্নিংটাকে, ততবারই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তো দ্যাটস ওয়াই এই ফ্যামিলিটা বর্তমানে একদম এই চিলে কোঠাটাকে নিয়ে খুবই ভয় আছে, এবং তারা খুবই ভয় পায়। ইনফ্যাক্ট আমাদেরকে যে অনুমতি দিয়েছে সেটাও ভয়ে ভয়ে অনুমতি দিয়েছে যে তাদের আবার নাকি হয়। তবে আমরা আমাদের তরফ থেকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আমরা ডর টিম এবং সেই সাথে রেজা ভাই সহ আমরা একবার আসার চেষ্টা করব যে এখানে কোনো কিছু প্রবলেম আছে কিনা, এবং আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয় কিনা। তো সেটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেটা করব, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু ওনারা কিছু একটা সাহস পেয়েছে আমাদেরকে আজকে এই ডর রেকর্ড করার এই জায়গাতে অনুমতি দেওয়ার ব্যাপারে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, কিছুক্ষণ পর সেই সময় হয়ে যাবে, আমরা গুটাতে চাই, আমরা র‍্যাপ আপ করতে চাই এখান থেকে। তবে আপনারা সবাই সাথেই থাকবেন, কিছুক্ষণের মধ্যেই আর জে কিবরিয়া এবং রেজা ভাই ট্যারো কার্ড সেগমেন্টে আপনাদের সাথে যোগ দিচ্ছে। সো আজকের মতো এই হন্টেড প্লেস থেকে আমি সুমন সাথে লোবান এবং আজকের অতিথি সহ বিদায় নিচ্ছি। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আপনাদের সাথে কথা হবে।
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। 12টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি, এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে ভাবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত 11:50। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, that is ডর ট্যারট। ফিরছি ঠিক রাত 12টায় স্পেশাল সেগমেন্টে। আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জি কে ভিয়া রয়েছে আপনার সঙ্গে এই মুহূর্তে, শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা ডরের স্পেশাল সেগমেন্টটা শুরু করছি। চিটাগং এবং কক্সবাজার উপকূলের অঞ্চলের কাছাকাছি যারা আছেন তারা আজকে আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা জানি না, যে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে কোস্টাল এরিয়ার লোকজন, সেখানে রেডিও নেটওয়ার্ক কি অবস্থায় আছে সেটাও খুব বলা মুশকিল। যাই হোক, তাদের দ্রুত সিচুয়েশনের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করে আমরা শুরু করছি আমাদের এই অনুষ্ঠান, এবং একই সাথে পবিত্র রমজান চলছে। সবকিছু মিলিয়ে এই ডরের স্পেশাল সেগমেন্ট আসলে আজকে একটু অন্যরকম ভাবে স্পেশাল। আমি আজি কিবরিয়া তো রয়েছি আপনার সঙ্গে এবং রেজা ভাইও রয়েছেন। রেজা ভাই একটু হ্যালো বলে দেন।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে।
আজকে একজন বন্ধুকে নিয়ে আজকে আমাদের এই স্পেশাল সেগমেন্টটা শুরু হয়েছে। তিনি মূলত হংকং এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছেন এখানে। বাংলাদেশে তিনি থাকেন কিনা তার সঙ্গে কথা বলি আমরা বুঝতে পারবো। প্রথমে আপনি আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ।
আমার নাম বেলাল হোসেন, ঢাকায় মোহাম্মদপুর আদা বলে থাকি।
তো SMS আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি দেশের বাইরে হংকং এ কোন একটা প্যারানর্মাল ঘটনার শিকার হয়েছেন।
দেশের বাইরে এবং দেশে
দুই জায়গায়। আপনার শুরুটা কোথায় হয়েছে, দেশের বাইরে না ভেতরে?
অ্যাকচুয়ালি 2005 থেকে আমি হংকং এ থাকি।
আচ্ছা।
না, আমি ওখানে সিটিজেন।
ওকে।
2014 সালের দিকে আমার কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক অনেক প্রবলেমে পড়ি, এখনো ব্যাচেলর, একা থাকি। তো ওই সময় আমি যেটা দেখতাম, রাত্রেবেলা যখন একা থাকতাম আমার ফ্ল্যাটে, আমার ওখানে দোকান এবং অফিস এবং পিছনে আমার এলাকা কম্বাইন্ড হাউস, আমি দেখতাম যে মোবাইল, পেপার, আরো ছোটখাটো জিনিস ওগুলি মুভ করতো, কিংবা তার যে তারগুলো, টেলিফোনের তার কিংবা পেপার গুলো আস্তে আস্তে আমার দিকে আসছে, আমার দিকে এসে গায়ে লেগে যাচ্ছে না। আমি এটা আবার পরীক্ষা করার জন্য কি করতাম, ওই কাগজের সামনে আমি একটা দাগ দিয়ে দিতাম, আসলে কি কাগজটা আসে কিনা। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক সময় কি ওই স্টিলের উপরে জগিং করি, দৌড়াই না, মানে আগে বাড়ছি না কিন্তু দৌড়াচ্ছি এমন যে মনে হচ্ছে আগে বাড়ছি। মানে ওইটা প্রুফ করার জন্য আমি এমন একটা বাধা জিনিস থেকে আসলে আমার কাছে আসে কিনা, এটা থেকে আমি প্রচন্ড ভীত হই।
ফার্স্ট টাইম কবে ঘটলো আপনার সঙ্গে?
2014।
হঠাৎ করে দেখলেন এরকম, নাকি এরকম আগে থেকে কিছুটা আলামত পাচ্ছেন?
আগে ছিল অন্যরকম, অন্যরকম মানে আমি ঘুম থেকে উঠে দৌড় দিতাম, কেন আমি জানি।
এটা কি আপনি বুঝতে পারতেন যে আপনি ঘুম থেকে উঠে দৌড় দিচ্ছেন?
মানে সিচুয়েশনটা এমন হতো এখন আমাকে দৌড় দিতে হবে
ঘুমের ভিতরে হতো,
এটা 1995 থেকে হতো। আমি যখন ঢাকায় থাকতাম দৌড় দিয়ে আমি আবার বাবা মার ঘরে গিয়ে চিল্লে গিয়ে পড়তাম, তারপর কি হয়েছে আমি জানি না, আবার ঘরে এসে ঘুমাইতাম।
দাঁড়ান, সিচুয়েশনটা কি হতো, মানে ভীতিকর কোনো
সিচুয়েশনটা? ঘুমের মধ্যে অবস্থায় এই রুমের যদি হঠাৎ সব অক্সিজেন শেষ হয়ে যায় আপনার অবস্থা কেমন হবে, ফুসফুস অবস্থা,
মানে নিঃশ্বাস নিতে পারেন না,
মানে নিঃশ্বাস আমি ঠিক জানি না, উঠে আমি দৌড় দিতাম, মানে ওই অবস্থায় আমাকে পালাতে হবে।
তার মানে বিষয়টা কি এরকম যে ফিলটা হতো যে আপনাকে এখান থেকে পালাতে হবে,
পালাতে হবে, কেউ আমাকে ধরে ফেলছে
কিন্তু আপনি এরকম, মানে কি নিয়ে পালাচ্ছেন এই বিষয়টা ক্লিয়ার থাকতো?
কেন পালাচ্ছি এটা কোনো ব্যাপার না, এবং কি বাবার মার খাটের সামনে পড়ে যেতাম, চিৎকার করতাম বাঁচাও বাঁচাও, তারপরে 2 মিনিট পর কি কেন করলাম কি করলাম জানি না। এটা 2005-06 পর্যন্ত চলতো। এটা আমার আম্মা বিভিন্ন ফকির টকে বিভিন্ন হুজুর কবিরাদের কাছে গেছে, তারা, আমি ডাইরেক্টলি কোনোদিন কোনো ফকিরের কাছে যাইনি, আমি একমাত্র আজকে রেডিও ABC-তে আসলাম, মানে যদি সমাধানের জন্য, কিন্তু আজ পর্যন্ত আমি সমাধানের জন্য কারোর কাছে যাইনি।
হংকং এর বিষয়টা একটু শ্রোতাদেরকে একটু শোনাতে চাই। তো আপনি দেখলেন যে কাগজ কলম আপনার দিকে আসছে, তারপর?
তারপর আমি ঘুমাতে পারি না, আমি ভোরবেলা ঘুমাই। এগুলি যখন অবস্থা খুব অবস্থা খারাপ ঢাকায়, তখন আমি কিন্তু 3-4 মাসে আসতাম, এটা ঢাকা থেকে আম্মা বিভিন্ন হুজুর কবিরাদের তাবিজ এগুলিতে গোসল টসল করা, আস্তে আস্তে এটা কমছে, তারপর বিভিন্ন শব্দ টব্দ হালকা শুনতে পারতাম, মানে আমার দোকান ব্যবসায়ী আমার বাসা, রাত্রে 2-3টা বাজে টেলিফোন আসতো ল্যান্ডফোন, এটা ইম্পসিবল হংকং।
ইম্পসিবল কেন, যে কেউ করতে পারে, আপনি রিসিভ করে, রিসিভ করে কি হতো?
আমার মোবাইল আছে 2টা।
নাকি তুমি রিসিভ করতেন কিনা ফোন?
না, আমি রিসিভ করতাম, প্রথমে একবার দুবার রিসিভ করার পর কোনো শব্দ নাই, তারপর আমি রিসিভ করতাম না, কারণ আমি যেটা করে রিসিভ করলে কোনো কাজ হবে না, যে কেউ পার্সনের রাত 2টা বাজে ফোন করলে আমার মোবাইলেই করবো, আমার অফিসে কিংবা আমার বাসার ল্যান্ড ফোনে করবে না।
ওকে, আপনি সন্দেহ করছেন, এছাড়া আর কি?
না, এইগুলো হতে হতে 2015-এ আমি জুলাইয়ে ঢাকায় এসে পড়ি, এবং এখন পর্যন্ত আমি আর যাইনি, কেন যাইনি আমি জানি না।
আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি, আমার এখন মুখ বন্ধ ছিল, আমি শুধু ঘটনা শুনছিলাম। হ্যাঁ, আমাকে কিছু জিনিসের উত্তর দিবেন আপনি। আপনি কি কখনো এমন হয়েছে যে মারামারি করতেন?
না,
মেজাজ থেকে আপনার গরম থাকতো?
মেজাজ খুব গরম।
আপনার কি বর্তমানে আর্থিক অবস্থা খুবই খারাপ?
খারাপই বলা যায়।
আপনি কি ভুলে যান সবকিছু?
এখন ভুলে যাই।
সব ভুলে যাচ্ছেন
এই 2015-এর পর থেকে?
এটা দুই ভাবে ব্যাখ্যা দেওয়া যায়, সাইন্টিফিক ব্যাখ্যা আছে ওনার, এটা খুব সুন্দর সাইন্টিফিক।
মানে উনি ঘুমের যেটা বললেন সেটা আমিও কিছুটা জানি, এটা স্বপ্নবলিজম বলে।
বর্তমানে আমি ঘুমাতে পারি
না, সমস্যা নেই, ঘুম চলে আসবে আজকের পর থেকে। আর এটার সাইন্টিফিক ব্যাখ্যা যেটা যেটা আপনি চান সেটাকে কিংবা যেটা বললো স্বপ্নবলিজম, ওটা রাইট। এটাকে বলে বায়োপোলার। হ্যাঁ, বায়োপোলার মানে হচ্ছে আপনার যে স্বভাবগুলো হচ্ছে এখন, এটা পুরোপুরি সাইন্টিফিক ভাবে বর্ণনা করা যায়। এখন আপনি বলতে পারেন যে এই কাগজগুলো যে নড়তো ওগুলা কি ছিল তাহলে? আপনি বলবেন যে ফ্যানও বন্ধ ছিল, সব বন্ধ ছিল, তারপর কাগজ নড়তো, ঘরে কোনো বাতাস ছিল না, তারপর নড়তো। এটার দুই ভাবে ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যে হ্যালুসিনেশন মানুষ দেখে, মানুষ যখন হতাশায় ভোগে বা কোনো কিছুতে, মানে আমি পাওয়ার খুব ইচ্ছা যে আমি এটা পাবো কিন্তু পাচ্ছি না, মানসিক যে চাহিদাগুলো যেগুলো আছে, মেন্টাল ফিজিক্যাল যে নিডগুলো, যখন ওগুলো ফিল আপ না হবে তখন মানুষ এই হ্যালুসিনেশন দেখবে। খুবই কমন একটা ব্যাপার, এটা একটা জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে এটাও সাইন্টিফিক, হাফ সাইন্টিফিক। হংকং এর লোক, ভুটানের লোক, চাইনিজ লোক যারা আছে এদের মধ্যে শরীর চর্চাটা খুব বেশি এবং তারা নিজেরা খুব মেধাবী মনে করে, আসলে তারা মেধাবী। হংকং গুলাতে পাবেন প্রচুর চাইনিজ লোকজন এখানে আছে, ওই দেশে থাকে। এই চাইনিজ যারা তাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে যেটাকে আমরা টেলিকিনেসিস বলি। যখন
অনেক প্রকার রাস্তাঘাটে দেখতে পেয়েছি, অনেক কিছু করে,
অনেক কিছু তারা করে, এই জাদুবিদ্যা
না, ওই ছয় ঘন্টা দাঁড়ায় থাকবে, চোখে পলক ফেলবে না,
এবং ওরা দাঁড়াবে, বাঁকা হয়ে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে মনে হচ্ছে আকাশের মধ্যে
অনেক কিছু দেখা,
শূন্য দাঁড়ায় আছে মনে হচ্ছে এরকম। হ্যাঁ, এটা তারা দেখায়। যে বিল্ডিং এ থাকতেন তারা হয়তো বা পাশের কোনো ফ্ল্যাটে বা পাশের রুমে কেউ একজন টেলিকিনেসিস করতো হয়তো বা, যদি আপনি জানতেন না, তখন ও ঘরের ছোটখাটো জিনিসগুলো মুভমেন্ট করবে টেলিগেন্সের মাধ্যমে। হয়তো কোনো একটা লাইভে আমি দেখাবো, আমি অলরেডি একটা লাইভে দেখাইছি, অলরেডি টেলিগেন্সের স্টাফগুলো দেখানো হয়েছে লাইভে। তো এই টেলিগেন্সি যখন করবে কেউ, তখন এই ছোটো ছোটো অবজেক্ট যেগুলো পাতলা পাতলা জিনিস, কাগজ, তারপর
পেন,
পেন মানে হালকা লাইট,
লাইট
ওগুলো দেখবেন অটোমেটিক মুভ করা শুরু করছে। এটা কিন্তু সায়েন্স 50% বিলিভ করে, 100% বিলিভ করে না। সায়েন্স বলে টেলিগেন্সি বলতে কিছু নাই। তো আমি এখানে একটা জিনিস বলি কিবরে ভাই, আগে দেখেন কবুতরের পায়ের মধ্যে চিঠি বেঁধে দিত, এই কবুতর চলে যেত আরেক রাজ্যে, কে রাজার কাছে চিঠি পৌঁছে দিত, যে কবুতর জীবনে সেখানে যায় নাই, তাহলে কিভাবে ঘুরতে ব্যাপারগুলো না। তো ওই সময় কিভাবে পার্থক্য কবুতর বুঝতে যে কোন রাজার বাসা গিয়ে চিঠিটা দিয়ে আসতে হবে, এই ব্যাপারগুলো টেলিগ্রামের একটা ধাপ। এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনি বিয়ে হচ্ছে না এমন কিছু হচ্ছে? বিয়ে হচ্ছে না,
না মানে ভেঙে গেছে। আমি এখন 40 এর মতো,
আমি
এসএমএস আর কয়েকটা জিনিস বললাম, ঢাকারটা বলি। আমার দুই টাকা
বলেন।
আমি যখন কার ড্রাইভ করি 2011 থেকে আমি কার চালাই, তো একটা তারপর পরে একটা জিনিস, যখন আমি গাড়ি চালাই আমি সেলফ ড্রাইভার, রাস্তাঘাটে কুকুর এমন ভাবে দৌড়ে আমার উপরে এসে পড়ে, মানে ওরা আত্মহত্যা করবে আমার টাকা নিতে, উইন্ডো উঠাই দেয়, অনেক সময় লাঠিও রাখি আমি, মানে আমার রাস্তায় কোনো কুকুর এটা করবে না। আমি কয়েকদিন আগে নোয়াখালী গেলাম, ওখানে আমি এটা খেয়াল করি সব জায়গায় কুকুর কি করে কিনা, কোন টাইমে করে, ওখানে কোনো কুকুর করলো না, যেমন হাজারীবাগ, মোহনপুর, ধানমন্ডি, টিএসসিতে এই কুকুরগুলো করে, এই কুকুরগুলি দেখতেও জানি একটু অন্যরকম, মানে এমন ভাবে আসে তার ইচ্ছাকৃত ভাবে মারা যাবে আমার কুকুর,
মানে লাইটের নিচে এসে হয় যে আপনার জানলা যদি ফাঁক থাকে সে লাফ দিয়ে ঢুকে যাবে,
পারলে
এমন হয়,
পারলে
এই ব্যাপারগুলো কিন্তু অনেক সাথে ঘটে গিয়ে ভাই।
আগে একটা ভাবতাম কি, আমি তো চামড়া ব্যবসা করি, গাড়ি তো হাজারি ব্যাগে রাখি, ভাবতাম চামড়ার গন্ধে হয়তো পান, কিন্তু আপনি যদি কারণ বাজার দিয়ে 60 কিংবা 70 কিলোতে ড্রাইভ করে একটা কুকুর দৌড়ে আসবে কিভাবে বুঝবে, সে সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে না গন্ধ পেয়ে, প্রথম ভাবতাম যে চামড়ার গন্ধে বোধ আসতেছে
না। এখানে একটা কাহিনী আছে, একটা কাহিনী যেটা হচ্ছে কি, একজন মানুষ যখন নিজের ভেতরে প্যারানর্মাল জিনিসগুলো খুঁজে পাবে তখন সে নর্মাল জিনিসগুলো খুব প্যারানর্মাল মনে করবে, এবং এটা খুব সাইন্টিফিক্যালি এটা এটার ব্যাখ্যা আছে যে 150তম পর্ব থেকে আমাদের দরের প্রোগ্রামটা একটু অন্যরকম হয়ে যাবে। সেটার কারণেই হোক, একটু স্টাডি করতে গিয়ে একটা জিনিস যেটা দেখলাম যে ওই যে টেলিকাইনেসিস যেটা একটু আগে বলা হলো, এগুলো কিন্তু সায়েন্সে এগুলোর একটা অ্যাকসেপ্টেবল ব্যাখ্যা আছে, মাইন্ড ওভার কন্ট্রোল অনেক আগে জিনিসগুলো আবিষ্কারও করা হয়েছে। হ্যাঁ, তো আপনার আসলে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আর কিছু বলার আছে কিনা এই পার্টিকুলার বিষয় নিয়ে?
যদি ওনার প্যারানর্মাল ব্যাখ্যা দেই, ওনার হংকংয়ে যেটা ঘটলো আর যেটা বাংলাদেশে ঘটতেছে, এগুলো জিনের কাজ। এই জিনের যে ব্যাপারটা ঘটে, সন্তানের বাবা থেকে
মাকে শ্রদ্ধা করি, আমার মা যদি আমাকে একটা ইট এনে দেবে আমি চাকর, সে বিভিন্ন কবিরাজ গিয়েছে, এমন ছিল যে আমি আমার বেডে ঘুমাইতাম না, আমার ড্রয়িং রুমে 8টা সোফা, একই দিন রাতে এক এক জায়গায় ঘুমাইতাম, শুনতাম যে দিন এগুলি রাত্রেবেলা আসে, বিভিন্ন জায়গা থেকে তাবিজ পাওয়া যায় আমার বেডে, জাজিমের ভিতর, এটা কবিরাজরা বলে দেয় এবং তাবিজ পেয়েছে অনেক জায়গায়।
আপনার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন?
জাস্ট নর্মাল।
আমি যেটা বললাম একটু আগে ভাই, যে ওনার যে সমস্যাটা আমি যতটুকু দেখতেছি যে বাবা থেকে আসে, ওনাদের পূর্বপুরুষ কোনো এক সময় পীর আউলিয়া টাইপের ছিল, মানে আল্লাহ ভীত ছিল, এটা আপনি বাবাকে জিজ্ঞেস করলে পাবেন আজকে গিয়ে, ওগুলো ছিল যারা এগুলো সাধনা করত। তখন তারা যেটা করে, তারা খুব এমন কাউকে চুজ করে যার গতি খুব ঊর্ধ্ব গতি, এইসব জিনরা চুজ করে এমন মানুষকে যার গতি খুব উর্ধ্ব, মানে খুব দ্রুত সে উপরের দিকে উঠতেছে। আপনার গতি খুব উদ্ভূত ছিল এক সময়?
আমি
সুপার ফাস্ট গতি
15-20 লাখের নিচে ইনকাম করতাম না মাসে। কোম্পানির টার্ন ওভার ছিল মানে ইউএস ডলারে মিনিমাম 5 মিলিয়ন পার মান্থ। আমি ওই কোম্পানি ছেড়ে এখানে এসে পড়ছি, পরে আমার মালামাল সব নিলামে হয়ে গেল। আমি এখনো যাচ্ছি না, আমি সেটাই জানি।
মানে কি এই প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে ভয় বা এই ঝামেলার
কারণে? না, আমি কেন যাচ্ছি না আমি জানি না।
আপনি ইনকামটা কেন করবেন আমাকে বলেন?
আমি ইনকামটা করছি আমার ব্যক্তিগত সবচেয়ে বড় হলো আমার ফ্যামিলি সাপোর্টের জন্য।
ফ্যামিলি চলার জন্য তারপরে নিজের একটা ইনকাম থাকে না? আপনার মা তো নিশ্চয়ই, যদি আমরা বয়সের গতি বুঝি, আপনার আগে দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে শুধু আপনি থাকবেন। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খুব ইন জেনারেল, কিন্তু আপনার এই পয়সাগুলো আসলে কার জন্য থাকবে, কি কারণে ইনকাম করবেন, এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে কখনো আসে?
না, ওভাবে ভাবিনি, সবকিছু ভেবেছি আমাদেরই থাকবে।
আমাদের বলতে?
ফ্যামিলি।
ফ্যামিলি বলতে?
আমার ভাই, আমার মা, এদের জন্য সবসময়।
ওনার ভাইরা কিন্তু ওনার উপর ডিপেন্ডেন্ট? আপনার ভাই কি আপনার উপর ডিপেন্ডেন্ট? এবং একটা মানুষ এত এত টাকা ইনকাম করে, তার সে টাকা ইনকাম করে লাভটা কি, কাকে কার জন্য করবে?
হংকং এর আছে কিছু এখানে টাকা ছিল যাতে নষ্ট না হয়, এই জন্য আমি জমি টমে বিভিন্ন ভাবে ইনভেস্ট করে
রাখি। টাকা নাই
না হাতে,
হাতে 5,000 টাকাও নাই যেখানে আমি 5 মিলিয়ন ডলার কামাতো। মানে ব্যাপারটা চিন্তা করেন কিছু ভাই, মানে মানে 5,000 টাকা এখন যদি না থাকে তাহলে ব্যাপারটা পুরো উল্টে গেছে ওনার লাইফটা। আমি যে প্যারানর্মাল ব্যাখ্যা ছিলাম ভাই, সেটা হচ্ছে পূর্বপুরুষ থেকে এরকম জিনরা এমন কাউকে খুঁজে বেড়ায় যার গতি খুব ঊর্ধ্ব থাকে, তখন এই জিন তাদের মস্তিষ্কে আঘাত করে, আর কিছু না, আর কিচ্ছু না, তা শারীরিক ভাবে না, ফিজিক্যালি না, কোনো ভাবে না, শুধু মস্তিষ্কে আঘাত করে, পাগল করে দেওয়ার চেষ্টা করা হয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে কুফরি কালাম বলি আমরা, এই কুফরি কালাম গুলা ফ্যামিলি মেম্বাররাই করে যারা তাকে সহ্য করতে পারে না। যখন সে উন্নতি করবে তারই কোনো কাজে, তারই কিন্তু নিজস্ব লোক, হয়তো তার চাচা হইতে পারে, খালা হইতে পারে, ফুপু হইতে পারে, এরাই কিন্তু মূলত এরাই এগুলো করে। তো যখন তার গতি দেখতেছে যে ছেলেটা এত আগায় যাচ্ছে, আমার সন্তানরা বেকার, এরা কিছু করতে পারে, তখন তারা কুফরি কালামের ওর হাতে হিসেবে নিয়ে নেয়। কুফরি কালাম এতটা জঘন্য এবং এতটা পাওয়ারফুল, আসলে এটার অনেক হতে চাচ্ছে এরকম কুফরি কালামের এফেক্ট ব্যাপার। তো ওইগুলাও ওনাকে উপরে এফেক্ট করার সম্ভাবনা খুব বেশি। মানে ওনাকে আমি যত দেখতেছি শুধু জিনের কাজ না, ওনার উপরে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক আছে।
আমি বললাম আমি কোথাও যাই না, কিন্তু আমার আম্মা বিভিন্ন নিউজ নিয়ে আসে, ও করছে কিংবা আসলে কবিরাজ হতো ডাইরেক্টলি কোনো নাম বলে না। আমি বলি নাম বলো, আমি কারোর কাছে যাবো না। উমুকে করতে পারে, তুমুকে করতে, বিজনেস ওয়ে করতে পারে, সোশ্যাল ওয়েতে করতে পারে। কিন্তু একটা জিনিস আমি গেছি, বিভিন্ন আম্মা বিভিন্ন মহিলাকে যারা নাভি খুলে, এই জিনিসটা কি?
এটা একটা ম্যাজিক ট্রিক, হাতের চালাকি।
এখন হয়েছে আমার কাছে, ছবিও আছে, দেখে যে
নাভিতে ব্যথা পাবেন হালকা পাতলা,
কেউ ময়দা
দিয়ে গুলে, ময়দা দিয়ে গুলে ওখান থেকে
অনেক কিছু বের হয়।
হাতের হাতের ট্রিক, হ্যাঁ, হাতের চিপায় থাকে। যারা ম্যাজিশিয়ান, যারা ম্যাজিক ট্রিক করে তারা ভালো বলতে পারবে, আমিও এগুলা মুখস্থ আর কি ব্যাপারগুলো। আমার তো
না, আবার তাবিজ দেয় শরীর বন্ধ, আমি একটা তাবিজ খুলছি, ওটা ছবিও আছে।
যে জিনিস
আপনাকে দেখাবো,
যে জিনিসে লজিক পাবেন না সেটা ভুয়া। আমি বলবো যেটা লজিক নাই সেটা ভুয়া। এরকম অনেক ব্যাপার আছে যেটা লজিক নাই, কিন্তু আমরা বিলিভ করি, প্রুফ করে দিব। ব্যবসা 50 নং পর্ব থেকে হয়তো এটা আসবে, আমি প্রুফ করে দিব, প্রমাণ দেখাই দিব, এমন হবে ইনশাল্লাহ। রেডিও রেডিও জগতে এগুলা যুগান্তকারী চেঞ্জ আসবে সামনে। তো এটাই বললাম আপনাকে, এই যে নাভি খোলা কবিরাজা যেটা করে, তাবিজ কবর দেয়, আপনি যদি শিক্ষিত মানুষ হন আপনি বলবেন যে ঠিক আছে, তুমি যে তাবিজটা দিলা বা ধোয়া দিলা, নাভি খুললা, কোন হাদিসে আছে নাভি খোলার কথা? নবী নবীজি বা সাহাবিরা, তাবেইনরা, তাবা তাবেইনরা, কারা নাভি খুলছে কার বলেন? কারণ আমাদের এই মানব সভ্যতার যুগে সবচেয়ে বর্বর এবং কষ্টকর কষ্ট করছিল নবী রসুলরা। হযরত আয়েশা এমনও বলছে 3 দিন ওনারা খাবার পায় না, শুধু খেজুর দিয়ে তারা খাইছে। তারা যখন ধরনের বিপদে পড়তো তারাই তো নাভি খুলে নেয় বা এই ধরনের তাবিজ কবজ দেয় নেয়। তো আমরা কিভাবে দিচ্ছি এগুলো? কিসের হাদিসে দিচ্ছি উনি? কোথায় পাইলেন এই কথাগুলো? তো এটাই জিজ্ঞেস করবেন যে আপনি এগুলো পাইলেন কোথায়। আপনার যে বাসা বর্তমানে আছে, বাসার মধ্যে কোনো রোমাকে কার্পেট আছে?
ছোট কার্পেট গুলো আছে আর ড্রয়িং রুমে দুটা কার্পেট আছে।
কার্পেট হয়। আপনি প্রথমত কার্পেট গুলো ওয়াশ করবেন। সমস্ত আয়না
সলিউশনের দিকে যেহেতু যাচ্ছি আমরা একটা বিরতি নিব প্রিয় শ্রোতা এই ফাঁকে, কারণ সলিউশন ইজ ভেরি পার্সোনাল এবং এগুলো নন সায়েন্টিফিক, ডেফিনেটলি আই এম সেইং ইটস নন সায়েন্টিফিক। এবং এই জন্য আমরা অনুষ্ঠান শুরুতেই বলে নিই, এটা একটা অবৈজ্ঞানিক শো, বিশ্বাস করা না করা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। অশরীরী জগৎ বা আনসিন ওয়ার্ল্ড অনেক পাওয়ারফুল, সেই জগৎ সম্পর্কে বিজ্ঞান আমাদের সামনে যেটা বলে আমরা সেই ধ্যান ধারণাতেই বিশ্বাসী হব, তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হবে। আর অবশ্যই একটা বিষয় আপনাদেরকে বারবার বলতে চাই যে প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে যে কেউ যে ব্যাখ্যা করুক না কেন, সেটা তার নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব মতামত। প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে কোনো ব্যাখ্যাই, থিওরি, কোনো ধরনের কোনো ব্যাখ্যাই এখন পর্যন্ত পৃথিবীতে কোনোভাবেই সার্বজনীনভাবে অ্যাকসেপ্টেবল ব্যাখ্যা না। সুতরাং এটা তার নিজস্ব মতামত এবং সেই জায়গাটি থেকে বিষয়টিকে সার্বজনীনভাবে নিয়ে ডিসকাস করার সুযোগটা নেই। রেজা ভাইয়ের একটা জিনিস অবশ্যই অনেক ভালো, হি ইজ এ ভেরি সায়েন্টিফিক ম্যান, সায়েন্সের মধ্যে থেকে প্যারানর্মাল ওয়ার্ল্ডটাকে খোঁজার চেষ্টা করে। আর জিনের ব্যাপারটা আমাদের ধর্মে আছে, সুতরাং সেই জায়গাটি থেকে জিনকে নিয়ে বলার আর বা জিনকে নিয়ে বোঝারও সুযোগ অনেকেই নিয়েছেন, সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন। সুতরাং এই বিষয়টিকে নিয়ে তর্ক বিতর্কের জায়গা থাকলেও এটা যে অবৈজ্ঞানিক সেটা কিন্তু আমরা স্বীকার করেই নিচ্ছি। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে আসবো চার মিনিট পরেই। আর এই ফাঁকে সবাইকে বলছি আমাদের পেজে যোগ দিতে পারেন, আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/DOR TAROT এবং ডর ট্যারোটের পেজে যেই ফোন নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আপনারা এসএমএস করলে আপনাদের ঘটনা যদি প্রচারযোগ্য হয়, রেজা ভাইয়ের কাউন্সিলিংয়ের যদি প্রয়োজন হয় বা উনি যদি কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আমি ডিরেক্টলি ইনভাইট করি, কজ নাম্বারটি আমার কাছে থাকে, যেমনটি বেলাল ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, উনি হংকংয়ের যে এক্সপিরিয়েন্স একটু আগে শেয়ার করছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ বেলাল ভাই। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আর একজন গেস্টকে নিয়ে, সাথেই থাকবেন আশা করছি। প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চার মিনিট পর আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট উইথ রাবেজা এবং আমি আজকে কিবিয়াতে আপনাদের সঙ্গে রয়েছি। যেই বিষয়টা আমরা আজকে এখানে শুনলাম, বিশেষ করে হংকং এ বেলাল ভাইয়ের ঘটনাটি, এটা আমি এবং রেজা ভাই বিরোধী সময় আলোচনা করছিলাম যে ইট ইজ মোর সাইকিয়াট্রিক প্রবলেম এবং খুব ভালো একজন মানসিক ডক্টরের কাছে ওনার যাওয়া উচিত। ওকে রেজা ভাই, আমরা আর একজন গেস্টকে পেয়েছি, তার কাছে কি আমরা আগে যাবো নাকি তার আগে আপনার?
আমার আগে আমি একটা কথা বলতে চাই সবাইকে, সে হচ্ছে আমার একটা বই বেরিয়েছে মার্কেটে, এটা ছোট বাচ্চাদের জন্য, খুব পছন্দ করে ভালোবাসে, এই জন্য লাইফ বুক, এটা আপনার rockumar.com এ পাবেন, 16297 এ ফোন দিলে পাচ্ছেন। আর
16297
ফোন দিয়ে বললে হবে যে রাতবিরেজার লাইফ বুকটা দরকার।
রাইট,
আর সরাসরি যদি কেউ আমার কাছ থেকে বইটা নিতে চান সেক্ষেত্রে আমি একটা নাম্বার দিচ্ছি আপনাদেরকে, 01883799716। আমি আবার বলি, 01883799716। আপনারা এই নাম্বারে ফোন দিয়ে জাস্ট রেজা ভাইয়ের লাইফ বুকটা বলে দিবে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই প্রতিটা বইয়ের সাথে আপনারা পাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট আমার পক্ষ থেকে। যারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান বিশেষ কোনো কারণে, তারা আমার সরাসরি আমার পেজে আসতে পারেন, সেটা হচ্ছে রাতবি রেজা, RADBIREZA, রাতবিরেজার ভিতরে ওটা সার্চ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন বা ফলো দিয়ে রাখবেন, আর মেসেজ করলে আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব।
ওকে, জি ভাইয়া রয়েছেন আমার সঙ্গে, একটু পরিচয় না দেবেন?
জি, আপনার নামটা একটু বলেন। আমি এনডি বাবলু, আমি ওল্ড টাউন থেকে।
জি, কি ঘটনা আপনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে এসেছেন?
আমার বেশ কয়েকটা ঘটনা আছে। একদিন রাতে আমি দর্শনটা ছিলাম 1 বাজে, হঠাৎ করে আমার মাথার উপর ফ্যানটা একটা শব্দ করলো, খুব বিকট শব্দ, আমি ভূতের গল্প শুনতেছি, তারপরে আবার এই শব্দ ভাঙা টেঙে পড়বো নাকি আবার মাথার উপরে। মনে মনে একটা প্রবেশ করছে, আল্লাহ অমুক দিদিন যে আমার জল একটু খুব একটা খুব ভালো হইতো মনে হয়। এই সব শয়তানি ফিরে একটু শুইলাম, লাইটটা বন্ধ করছি, তখন বাজে রাত 3টা, হঠাৎ একটা সাদা ছায়া আমি দেখলাম পর্দার সামনে, বেশ একটু কিছু ভয় পেলাম, ওরকম না, তো আমি লাইট জ্বালা দিলাম, লাইট জ্বালার পর তারপর দিলাম আমি 101-102 আমার জ্বর, আমি কিন্তু ওরকম কোনো ভয় পাইনি।
আপনি জ্বরের এক্সপেকটেশন কেন করতেছেন?
যেটা না দিতে পারি যদি আমার হয়তো, তাহলে আমি যেতে যাওয়া যাবো না। জ্বরের সময় আমার খুব ভয় দেখলো, 5 দিন 5 বার আমার বুকে হিট করে। শোয়ার পর গেলাম হসপিটালে, হসপিটালে ছিলাম 3 দিন, আমি প্রথম দিন ডিস্টার্ব করলো একবার, মানে আমি কিন্তু কিছুই দেখি না, কোনো প্রতি ছবি বা কিছু, শুধু একটা সাদা কি দেখলাম, তারপর হিট করলো আমার বুকে 2 বার, তারপর দিল সিম কার্ড। যদি আমার সাথে একা হইতো তাহলে মনে হতো আমি হয়তো ভয় পেতি। আমার যে এক বন্ধু ছিল নিচে ঘুমানো, ওরও বটে অবস্থান অস্ত থাকুন না কেন কি আমার কি জানি একটা কষ্ট, আমি খুব ভয় পেয়েছি। এমন জ্বর হয়েছে, আবার এমন ভয় দেখানো হয়েছে।
ছেড়ে দেখলেন যে ছায়াটা, ছায়াটা দেখতে কেমন ছিল? এরকম ঘটনা আসলে ঘটতে পারে কিনা, মানুষের উইশ থেকে অনেক সময় আমরা দেখি যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। মানুষের উইশ থেকে অনেক সময় অনেক কিছু ফিল আপ হয়। পৃথিবীর প্রতিটা মানুষ স্পেশাল, আইনস্টাইন বলছিল এভরি চাইল্ড ইজ স্পেশাল চাইল্ড। পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু স্পেশাল হয়। মহাজগতের সাথে একটা বিষয় থাকে, মানুষ যখন উইশ করে মনের ইচ্ছাগুলা, এটা আমার কাছে মনে হয় গ্যালাক্সিতে যে প্রতিফলন ঘটে, আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের জন্য একটা গ্রহ, এই গ্রহটা তার জন্য।
জ্যোতিষবিদ্যায় আছে এসব বিষয়,
জ্যোতিষবিদ্যা এগুলো আছে। আমার কাছে মনে হয় যে এই গ্রহগুলাই মানুষের অসুখ বিসুখ নির্ধারণ, কালকে সে কি করবে, এই নির্ধারণ গুলা গ্রহ নক্ষত্রগুলোর সাথে জড়িত। আমার মনে হয় ওনার যে গ্রহ ছিল সেই গ্রহর সাথে ওনার কমিউনিকেশন ভালো ছিল। তো যখন কক্ষপথের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যায় গ্রহগুলা মানুষের সাথে, ওই মুহূর্তটা বিশেষ মুহূর্ত। দেখবেন অনেকে একই সাথে দুই বন্ধু চাকরিতে ঢুকছে, এক বন্ধু হয়ে গেছে সিইও কোম্পানির, আরেক বন্ধু জায়গাতেই রয়ে গেছে। আসলে এরকম টাইমিংটা, গ্রহর সাথে মানুষের যে টাইমিংটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি কি কখনো এমন করছেন কারো ব্যবসায় সম্পত্তি ভাঙাচোরা করছেন, কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে ফেলছেন?
কাজ ভাঙতে পারি যাতে দিয়ে দেখো, বহু চাকরি ঘটনা এটা
রাগ করে ভেঙে ফেলছে
একবার, অনেক আগে ঘটে হিন্দু লোকে তো সাথে এটা কোনো সম্পর্ক থাকে।
ওই কাজটা ভাঙা মানে ব্যবসায়িক ক্ষতি, তো তার কিছুটা টাকা হলো তার ব্যবসায় ক্ষতি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হলো উনি যেটা ছায়া দেখছে বাসায়, এই ধরনের ছায়া আমাদের প্রতিটা বাসার মধ্যে আছে, কেউ কেউ দেখে কেউ কেউ দেখে না, এটা জিনের একটা রূপ। এই ছায়াটা যখন হয় এই জিনগুলা বৃদ্ধ জিন হয়, যাদের বয়স হাজার বছর হয়ে গেছে, তারা প্রশ্ন করতে থাকে মানুষকে। মনে করেন একটা জিন এসে অনেকে প্রশ্ন করতেছে, তুমি কেন সুখী না বলো, মানে উনি কোনো কাজ সময় চাইতো এরকম যে আমারে এই দাও আমাকে সেই দাও। উনি মনে করতো যে কেউ না কেউ আমার কথা শুনতেছে। উনি যখন উইশ করছিল তখন ওই সময় কোনো একটা বৃদ্ধ জিন ওনার সামনে ছিল হয়তোবা। এই জিনটা কিন্তু যেটা করে পারিবারিক অশান্তি দিয়ে রাখে সব সময়। এটা আমি এই রেডিওতে না বলেই ভালো মনে হয়। হ্যাঁ,
অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা দুঃখ প্রকাশ করছি এই অনুষ্ঠানে যে আমার মেইলে প্রায় হাজারখানেক মেইল জমা আছে কিন্তু সময়ের অভাবে আমরা পড়তে পারিনি। আমি আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মেইল আপনাদেরকে একটু পড়ে শোনাবো, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটা শোনেন তাদের অনেকেই আমাদের এখানে যোগাযোগ করেন। বিশেষ করে এই ধরনের মেইল আমি অনেক পাই, যেমন আকাশ চৌধুরী চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, আমি চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি, আমার মায়ের উপর নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, প্লিজ রেজা ভাই একটু দেখেন। আমার মায়ের নাম মোহাম্মদ আসিয়া খাতুন, ডেট অফ বার্থ 11th December 1987, স্বামী হচ্ছে রাহেন আলী এবং আমার মায়ের নাম হচ্ছে রমেশা খাতুন, ফোন নাম্বার দিয়ে দিয়েছে। এই সব বিষয় নিয়ে কিভাবে ডিরেক্টলি কথা বলার কোনো সুযোগ আছে?
এভাবে ওনাকে ছবি দিচ্ছি আপনাকে?
না না, কোনো ছবি দেয়নি।
ওনার ছবি লাগবে, মা যে যাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে ওনার ধারণা, ওনার মায়ের নাম লাগবে। তারপরে আমি হয়তোবা কোনো না কোনো ভাবে চেষ্টা করবো বোঝার যে আসলে ব্ল্যাক ম্যাজিক কিনা নাকি মানসিক রোগ কিনা।
সুতরাং এইভাবে বলার কোনো সুযোগ নেই। ওকে, আরো একটি মেইল আমি পড়ে শোনাচ্ছি। শরীফ আহমেদ শরীফ লিখেছেন আমাদেরকে, কিবরিয়া ভাই এবং রেজা ভাই, আমি শরীফ আহমেদ। আমি গত 7/12/2015 থেকে আমার ওয়াইফকে নিয়ে ঝামেলায় আছি। সে হঠাৎ করে আমার বাড়ি থেকে পালিয়ে যায়, দেন তার সাথে যোগাযোগ করতে চাই বাট পারিনি। পরে আমার শাশুড়ি আমাকে এক পর্যায়ে বলে যে উনি আমার ওয়াইফকে আমার সাথে দিবে না, তাকে তাবিজ করে রাখছে যাতে করে সে আমার সাথে সংসার করতে না পারে। দেন আমি বিভিন্ন কবিরাজ থেকে জানতে পারি তাকে তার মা সত্যি সত্যি কবিরাজি করেছে, কিন্তু আমি এই ব্যাপারে অনেক কবিরাজের সাথে যোগাযোগ করি বাট কোনো ফলাফল পাইনি। লাস্ট আমার ওয়াইফ নিজেই আমার সাথে যোগাযোগ করে এবং বলে তার বোন মানে আমার ওয়াইফের কাজিন তাবিজ করেছে আর সে আমার কাছে আসতে চায়। দেন এক উইক পর থেকে আমার ওয়াইফ আমার সাথে যোগাযোগ করে না। কবিরাজের পেছনে 50,000 টাকার মতো খরচ হয়ে গেছে। নাও আমার একটা ছেলে আছে 6 ইয়ার। ভাই, আমি প্রথমত আমি আপনার উপরে কিছুটা ক্ষুব্ধ হচ্ছি, ক্ষুব্ধ হচ্ছি এই কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি না। এটা রেজা ভাই যদি ব্যক্তিগত পর্যায়ে ওনার এবং উনি যদি এগুলো নিয়ে বসে যদি সমাধান দিতে চান সেটা ওনার ব্যক্তিগত বিষয় এবং সেটা তিনি করতেই পারেন, কিন্তু ডরের স্পেশাল সেগমেন্ট বলি, এইগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য না। আমরা এখানে প্যারানর্মাল বিষয়গুলোর সাইন্টিফিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি।
আমি সবাইকে এটাই বলবো, আমরা এখানে প্রোগ্রাম করতে বসছি আসলে মানুষের সেবা তো অবশ্যই এখানে একটা ব্যাপার, কিন্তু আমাদের মূল ব্যাপারটা হচ্ছে ভয়কে আপনাদের মধ্যে জানায় দেওয়া। দেওয়া যে ভয় জিনিসটা কি আসলে আর রিয়েল ভয় মানে যেটাকে বাস্তব ভয় বলে সেটাকে জানায় দেওয়াটাই হচ্ছে আমাদের মূল কাজ প্রোগ্রামের মাধ্যমে। আর যারা প্যারানর্মাল সমস্যার মধ্যে আছেন ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না এদেরকে যতটুকু পারি আমি চেষ্টা করি অ্যাডভাইস করা।
আমাকে একটা মেইল করেছেন আবু হুরায়রা নামে, আমি
একজন সাহাবীর নাম,
হ্যাঁ আবু হুরায়রা এবং খুব বিখ্যাত একজন সাহাবী। 24/5/2017 তারিখ সকাল প্রায় 8টা থেকে 8:15 এই সময় একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে আমি ঘুমের ভিতর দেখছি যে আমার মৃত্যু হয়েছে এবং আমি হাশরের মাঠে আছি, ঠিক যেমনটি শুনেছি সূর্য মাথার উপরে আছে এবং মাটি তামার মতো, অসহ্য ধরনের গরম, সবাই হাজারি করছে আর দেখছি দলে দলে পাপীদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হচ্ছে। আমি সেই সব কষ্ট অনুভব করতে পারছিলাম ভাই, অতঃপর স্বাভাবিকভাবে আমার ঘুম ভেঙে যায়। এর আগেও আমি একবার এমন স্বপ্ন দেখেছিলাম যে আমি এক বিল্ডিং এ আছি আর লিফ্ট দিয়ে নামছিলাম, হঠাৎ লিফ্টের তার ছিঁড়ে নিচে পড়ে গেল। ওখানে আমরা 3-4 জন ছিলাম, আমি সবাইকে বাঁচানোর জন্য সবার সামনে থাকি। লিফট ক্র্যাশ হবার পর সবার নিচে থাকার কারণে আমার মৃত্যু হয়। আমি দেখলাম আমার মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলছে, সে সময় একটি আলোর ঝলক আসে আর সাথে সাথে আমার আশেপাশের সব মানুষ নেই হয়ে যায়। পুরো দুনিয়াতে আমি একা হয়ে যাই, দোকানে আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু কোনো মানুষ নেই। তারপর একজন মানুষ দেখি সুন্নতি পোশাক পরিহিত ছিল, উনি আমার সামনে এসে কিছু বলেছিল, অস্পষ্ট যা বুঝতে পারিনি। উনি চলে যাবার পর আবার সেখানে ফিরে যাই যেখানে আমি আমার মৃতদেহকে অ্যাম্বুলেন্সে উঠাতে দেখেছিলাম। কিন্তু আশ্চর্য হলো যে আমি দেখেছি সেখানে আমি না, অন্য একটা মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তারপর একজন ডাক্তার এসে আমার মাথার রক্ত পরিষ্কার করছে, এরপর আমার ঘুম ভেঙে যায় আর পুরো শরীর আমার কাঁপছিল, সাথে অনেক ভয়। রেজা ভাই আপনার কাছে আমার অনুরোধ, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে কিনা?
হ্যাঁ, প্রথম যে স্বপ্নটার কথা বললেন, আপনি কিয়ামতের ময়দান দেখছেন, হাশরের ময়দান দেখছেন, তারপরে যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বা মৃত্যুর ব্যাপারটা, আপনার নামের সাথে খুব ভালো যায় নামাজি জিনিসটা, মানে পরহেজগার ব্যাপারটা। আমি বলবো যে বিশেষভাবে আপনি আশীর্বাদকৃত, আপনার দ্বারা অনেক ভালো কাজ হতে পারে যা আপনি জানেন না। এই ধরনের স্বপ্ন যদি রেগুলার দেখেন তাহলে একটা বিশেষ মিনিং আছে এটা। আর বারবার নিজেকে মৃত দেখা মানে হচ্ছে সিগন্যাল পৌঁছানো, যে আপনার কাছে সিগন্যাল পৌঁছানো হচ্ছে যে আপনি পরহেজগার হন, আল্লাহ বেশি বেশি আল্লাহ কথা বলেন, এটা হচ্ছে একটা সিগন্যাল, বিরাট সিগন্যাল। কারণ কিছু স্বপ্নের জিনিস আছে আমার সাথে ঘটে, আমি তো অনেক এইসব নিয়ে পড়াশোনা করি, তো আপনার জন্য একটা লাকি চান্স যাচ্ছে এখন। আপনি এখন যেটাতেই হাত দিবেন সেটাতেই আপনি তো লাভজনক হবেন এবং আপনার জন্য বরকতময় হবে সেটা। আপনি নামাজটা শুরু করে দেন আজকে থেকে আর আমার কথাটা বিশ্বাস করে দেখেন যে ফলাফল হয় কিনা।
ইনফ্যাক্ট উনি হয়তো বা খুব এলএমই লাইনের এসব নিয়ে স্টাডি করেন সবসময়, যে কারণে সায়েন্সের জায়গা থেকে যদি আমরা বলি
স্বপ্নের ব্যাপারটা এমন না কিন্তু ভাই, যে যা ভাববেন তাই দেখবেন। স্বপ্ন এমন সময় এমনও হয় যা আপনি কোনো ভাবেনই নেই
সেটা দেখবেন, এবং উল্টা পাল্টা যেটা আসলে মুখে আনাও যায় না এরকম কিছু দেখছেন। ওকে, শিহান নামের একজন লিখেছে, রেজা ভাই এবং কিপ্রিয়া ভাই পুরো ডট টিমের জন্য দোয়া রইল, আল্লাহ সবাইকে পরিবার সুস্থ এবং সুখে রাখুক, আমিন। আমি এবং আমার পরিবার সহ হয়তো ব্ল্যাক ম্যাজিকের শিকার বিগত 9 বছর ধরে। অভিজ্ঞতার জন্য আমি সঠিক জানি না মূল ঘটনায় আসে। 2008 সালে একটি স্বনামধন্য কোম্পানির নেটওয়ার্ক অ্যাডমিন পোস্টের চাকরি ছেড়ে আমি আমার বাবার ফ্যাক্টরিতে জয়েন করি। মধ্যমানের ফ্যাক্টরিটি ছিল বাবা এবং অন্য আরেকজনের একত্রিত বা শেয়ারে। ফ্যাক্টরিতে জয়েন করার কারণটি ছিল ব্যবসা লস, হয়তো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে, যে জন্য ওটিকে বাঁচাতে আমার জয়েনিং। এরপর আলহামদুলিল্লাহ বহু চড়াই উতরাই পেরিয়ে পরবর্তী 2 বছরের মাথায় এটি একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেয় এবং এই ফ্যাক্টরির পাশাপাশি আরেকটি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে সক্ষম হই। এরপর বিপত্তির শুরু। একদিন আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ায় আমি ফ্যাক্টরিতে যেতে পারিনি। হঠাৎ দুপুরবেলা ম্যানেজার ফোন দিয়ে আমাকে জানায় যে একজন শ্রমিককে জিনে ধরেছে, সে পাগলামো করছে। জিন ধরা সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা বিশ্বাস কোনোটাই ছিল না বলে আমি ফোনে বলি যে ছেলেটি হয়তো কাজে ফাঁকি দেওয়ার জন্য অভিনয় করছে, ওকে যেন শাসিয়ে কাজে পাঠানো হয়। সেদিন এতটুকুই। পরদিন ফ্যাক্টরিতে যেয়ে দেখি ছেলেটিকে এক কোনায় শুইয়ে রাখা হয়েছে। আমি যাওয়া মাত্রই সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তার চোখগুলো ছিল অসম্ভব রকমের লাল। শুনলাম গত রাতে সে নাকি অন্যান্য শ্রমিকদের খুব চালাতন করেছে। আমি এক বন্ধুর সহায়তায় স্থানীয় এক ওঝা ভাইকে পরদিন ফ্যাক্টরিতে নিয়ে আসি। ওই ওঝা ছেলেটিকে দেখে তৎক্ষণাৎ আমাকে ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে আসলেন এবং বললেন যে ওই মুহূর্তে আমি যেন তার সাথে চলে যাই এবং পেছনে ঘুরে যেন না তাকাই। পরদিন উনি তেল এবং পানি দিয়ে জিন ছাড়ানোর ব্যবস্থা করলেন। সেদিন আমি প্রথম দেখলাম যে 16 বছরের একটি ছেলেকে আমরা 6-7 জন ধরে রাখতে পারছি না। জিনে ধরায় বিশ্বাস করতে বাধ্য হলাম। ওঝা ভাইয়ের অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও আমি তাবিজ ধারণ করলাম, যদিও কিছুদিনের জন্য। আমি তাবিজকে শিরকে জানি, কিন্তু সেই মুহূর্তে আর কিছু করার ছিল না। ছেলেটি সুস্থ হলো। পরদিন আরেক শ্রমিক পজেস হলো, ওঝা ভাই এসে তাকেও সুস্থ করলেন, এরপর আরেকজন। এভাবে একে একে 5 জন শ্রমিক পজেস্ট হলো। আমি তখন রেগে গিয়ে ওঝা ভাইকে বলেছি যদি সে তিনি সমাধান করতে না পারেন তাহলে চলে যান, অহেতুক বিষয়টা বাড়িয়ে লাভ কি, আমি অন্য কাউকে খুঁজে আনবো। আমার এরূপ রাগান্বিত কথায় উনি এমন কিছু করলেন যে সবকিছু প্রায় ঠিক হয়ে গেল। উনি লোহার পেরে গেঁথে ফ্যাক্টরি বন্ধ করে দিলেন। এবং আমাকে যা বলেছিলেন তা হচ্ছে এমন যে আমার প্রতিপক্ষ কোম্পানিগুলো একত্রিত হয়ে আমার বিরুদ্ধে মোট ১১টি জিন চালান করেছিল, যারা একের পর এক আমাকে আক্রমণ করত এবং শেষ করে দিত। কিন্তু তারা এই যাত্রায় অসফল হলো। তিনি বলেছিলেন তারা আবারও চেষ্টা করবে যেন আমি সাবধানে থাকি। প্রায় সপ্তাহখানিক পর আমার এক আত্মীয়, যে আমার এক প্রতিপক্ষ ফ্যাক্টরিতে চাকরি করত, সে এসে আমাকে বলল যে আমার উপর নাকি তারা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে, এতে আমার উপার্জন সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে, আমি নাকি আর কখনো উপার্জন করতে পারবো না। তারা আমার নামে একটি নদী বা পুকুরের নিচে তালা চাবি পুঁতে রাখবে। বিষয়টা তখন হাস্যকর মনে হয়েছিল, কারণ ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধেও আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু এর পরের তিন থেকে চার মাস আমার জীবন ইতিহাস হয়ে রইল। এমন কিছুই ঘটল যে আমার সাজানো গোছানো ফ্যাক্টরিটি লসে নিমজ্জিত হয়ে মাত্র কয়েক মাসের মধ্যে বন্ধ করে দিতে হলো। সময়টা এমন ছিল যে আমি বাঁচার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছিলাম। ফ্যাক্টরির বিভিন্ন ঘটনার মধ্যে কিছু ঘটনা এমন যে ফ্যাক্টরির ঠিক মাঝখানে তাবিজ পাওয়া, একটি ভয়ঙ্কর রকমের অপমৃত্যু। আমি ইনশাল্লাহ সাক্ষাতে বিস্তারিত বলবো যদি রেজা ভাই আপনার অতি মূল্যবান সময় থেকে আমাকে কিছুটা সময় দেন। এরপর থেকে আমি এবং আমার পরিবার কোনো ব্যবসা বা চাকরি কিছুই করতে পারছি না বিগত ৯ বছর ধরে। কিছুদিন পূর্বে এক ইন্টারভিউতে আমাকে ডাকা হয়েছিল, সেখানে যে দেখলাম অজ্ঞাত কারণে স্থগিত হয়েছে এবং পরের দিন অনুষ্ঠিত হবে। নিয়তি এমনই যে পরদিন আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যু এবং ঠিক ইন্টারভিউর সময় জানাজা বিধায় আমি আর ইন্টারভিউ দিতে পারিনি। এমন আরো অনেক ঘটনা রয়েছে, কিন্তু কিছুদিন পূর্বে আমার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমার মেয়ে ৮ বছর বয়স বারান্দা দিয়ে হেঁটে আসছিল, আমি তার দিকে তাকিয়ে হঠাৎ সে পড়ে গেল এবং হাত ভেঙে গেল। বিষয়টা অবাক হয়েছে এজন্য যে সেখানে কোনো পানি বা পিচ্ছিল ছিল না। আমি যখন এটি নিয়ে লিখছি তখন আমার মেয়ের হাতে প্লাস্টার, হয়তো এসব কিছু কেবলই নিয়তি, নয়তো আমার সেই আত্মীয়ের বলা সেই ব্ল্যাক ম্যাজিক। আমি আসলে কিছুই জানি না, তবে কেন যেন মন বলছে সামথিং রং। পূর্বে আমার অনেক বন্ধু ছিল, কিন্তু আজ আমার একটি বন্ধুও নেই। আর পরিবারের কথা বলতে গিয়ে একটি প্রবাদ বলতে হয়, অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। রেজা ভাই, সামথিং রং, বাট আই এম নট শিওর। আমি জানতে চাই সত্যি কি আমি অথবা আমার বাসা ব্ল্যাক ম্যাজিকের শিকার, নাকি এসবই নিয়তি? রেজা ভাইয়ের কিছু লাইভ ভিডিও দেখে আমার মনে হয়েছে আল্লাহর ইচ্ছায় ব্যক্তি পারবেন আমাকে সমাধান দিতে। এটা লিখতে যে আমার চোখ দিয়ে জল ঝরেছে, আবেগের ১% হয়তো তুলে ধরতে পারিনি, সরাসরি ইনশাল্লাহ সবকিছু বলা হবে। প্লিজ রেজা ভাই সাহায্য করবেন, প্রতীক্ষায় রইলাম, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন, সামথিং লাইক দিস। অনেক বড় একটা চিঠি, রেজা ভাই আপনার কাছে যাই।
ওনার কি কোনো ধরনের ছবি দিচ্ছে আপনাকে?
না, কোনো ছবি উনি পাঠাননি, এবং এই জন্যই আমি আর সবাইকে বলি, আপনাদের সবাইকে আজকে আমি একটা রিকোয়েস্ট করব, আমাকে যারা মেইল করেন আমার ওয়েবসাইটের মাধ্যমে, হয়তো ওয়েবসাইটের মাধ্যমে অনেকে অ্যাটাচমেন্টে যেতে পারেন না, আমি আমার মেইল অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার মেইল অ্যাড্রেসটা হচ্ছে kibriatoday@gmail.com, KIBRIA2, সংখ্যার ২, কিন্তু বানান না, BAY, kibriatoday@gmail.com।
আমি এখন বলি এখানে ব্যাপারটা, সাইন্টিফিক যদি ব্যাখ্যা আমি দেয় সেটা, আমরা জানি যে যেটাকে ডালাইমা বলি আমরা ব্রেনের, সেটা হচ্ছে উনি যখন কনফিউজ থাকবে কোনো ব্যবসা নিয়ে, মানে উনি ব্যবসা সুন্দর রান করতেছে, এর মধ্যে একটা ছেলে অ্যাক্টিং শুরু করলো, জিনে ধরার অ্যাক্টিং,
যেটা উনি প্রথম থেকে বলছিল,
উনি রাইট ছিলেন, তখন লোকজনের চাপে হোক প্রেশারে হোক ওঝা বা কবিরাজ নিয়ে আসেন, তখন সেটা ব্রেন ওয়াশ দিয়ে দিল, যেটা জিনে ধরছে এই সেই তেমন।
সায়েন্টিফিক ব্যাখ্যা আপনি যেটা বলছেন,
সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি, তখনই ওনার মস্তিষ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেল।
ওকে,
উনি বিলিভ করা শুরু করলো যে না, এটা আসলে জিনের কাজ, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। এতে আলটিমেটলি 50% উনি মানসিকভাবে ভেঙে গেছে, যেটা ব্যবসার জন্য ক্ষতিকর, বিরাট ক্ষতিকর।
মানে উনি বিলিভ না করলে ওনার সাবসিকুয়েন্ট মাইন্ড,
ওনার সাবকনশিয়াস মাইন্ড বিলিভ করা শুরু করছে যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, হতাশাতেই উনি ভেঙে পড়ছে। যদি তখন উনি হতাশা ভেঙে না পড়ে কনফিডেন্স নিয়ে আগায় যেত যে কিসের ব্ল্যাক ম্যাজিক, কিসের গিয়ে আমার আগাইতে হবে, তাহলেই কিন্তু উনি লসটা খেত না। এটা আমার সাইন্টিফিক ব্যাখ্যা।
এবং আমরা কিন্তু একটা পার্টে এরকম কথাও বলেছি, যখন একটা মানুষ প্যারানর্মাল কোনো ঘটনায় বিশ্বাস করা শুরু করে তখন যত সমস্যা তার সামনে ঘটে,
পেট ব্যথা হলেও প্যারানর্মাল
মনে করে, এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা প্রিয় শ্রোতা বিরতির পর ফিরে আসবো, এবং এই ঘটনাকে যদি প্যারানর্মাল জায়গা থেকে রেজা ভাই ব্যাখ্যা করতে চান তাহলে তিনি সেটা করবেন একেবারে আজকের অনুষ্ঠানের শেষ ভাগে। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সেই সব রোজদার ভাইদেরকে যারা এত রাত পর্যন্ত জেগে আমাদের অনুষ্ঠানটা শুনছেন। মাত্র ৫ মিনিটের বিরতি। ৫ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্টে। আমাদের সঙ্গে রয়েছেন রেজা ভাই, এবং তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। বিষয়টা নিয়ে তিনি যে বলছিলেন যে আজকে কিছু ঘটনা ঘটিয়েছে, আপনি যে পুতুলের কি যেন একটা দিলেন, আমি দেখলাম যে পেজে
ডিলিট করে,
হ্যাঁ, এবং অনেকে বিষয়টা খুব হাস্যকর হিসেবে
পাওয়া গেছে বাসার ভিতরে। এখন হইতে পারে না বাচ্চা খেলতে পারে, কিন্তু মাথা, শুধু মাথা, পুতুলটা এমন শক্তিশালী রাবারের টান, এটা টেনে এটাকে ছিঁড়া সম্ভব না। যদি পুতুল ধরি আমি, এটাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে বোঝা যাচ্ছে সুন্দরভাবে।
আমরা সেই সব যারা ফেসবুকের ফ্যান রয়েছেন, আমরা যারা হাসি মস্করা টিটকিরি করেন, আমরা তাদেরকে, তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। আপনাদের হাসি মস্করা টিটকিরি আমাদের ভালো লাগে, কিন্তু এই যে কাউকে হেয় করে মাঝে মাঝে আপনারা যখন কমেন্টসগুলো করেন, এগুলোই আমাদের খুব বিরক্তির উদ্রেক করে। এবং আপনারা, আমরা তো চাই, আমরা তো বলি আপনারা বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন? এগুলো পুরোপুরি অবৈজ্ঞানিক বিষয়, একদমই বিশ্বাস করবেন।
এটা প্রোগ্রাম,
এটা এন্টারটেইনমেন্ট শো। ফ্যাক্ট হচ্ছে এটাই যে আমি মনে করি যে পরিবর্তনটা কোথায়, পরিবর্তনটা হচ্ছে আমি কি দিয়ে আগে অন্ধকারকে ভয় পেতাম না, এখন আমার বাসায় ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে মনে হয় যে সামথিং ভেরি রং। এইটা হচ্ছে ডরের কন্ট্রিবিউশন,
সত্যকে উন্মোচন করাই তোমাদের কাজ আসলে। এই জন্য মানুষের মধ্যে ভয় ভীতি বাড়তেছে, কিন্তু আবার কিছু কিছু আছে অন্য গ্রুপ থেকে আসতেছে, সে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে,
মানে বিশেষ বোধহয় পয়সা করে পায়, ভালোবাসা আপনাদের প্রতি
পয়সা পায় না, এরকম বদনাম করতো না আমাদের রং।
সামনে অনেক কিছু আসছে 150তম পর্ব থেকে, ইট উইল বি ভেরি ওপেন ফ্লো টু এভরিবডি ডট ট্যারট। এটা শুধুমাত্র ভয়ের না, এটা একটা বিজ্ঞান চর্চার অনুষ্ঠান হবে, কিন্তু আমরা অবশ্যই বলবো যে দিস প্রোগ্রাম ইজ নন সায়েন্টিফিক। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার ভিতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে,
আমার মাথার মধ্যে আমার ওয়াইফ পানি ঢালতেছে, জ্বর 104.5 এমন জ্বর, ভয়ঙ্কর জ্বর। আমি তো হয়ে গেছি পাগল, মানে আমার রাগ উঠতেছে, তোমার আমি জ্বর কেন আসলাম, আমার শুধু রাগ উঠতেছে, মানে এমন না যে আমি অলৌকিক কিছু, আমি সাধারণ মানুষ, কিন্তু আমার কাছে রাগ উঠতেছে জ্বর, আমি বিছানা থেকে বসে মাথা করতেছে, আমার উঠছে রাগ। রাগের পাশাপাশি আমি চলে গেছি জিমে, আমার বাসার রুমের পাশে জিম আছে একটা ছোট, ওইদিকে ব্যায়াম করা শুরু করছি। 105 জ্বরে আমি চীনা পান শুরু করছি, আমার, আমি একাতে এক মন ওয়েট নিতে পারি, এক মন
পরিবেশটা কিছুটা হালকা হয়ে গেল, সেটাই বরং ভালো। যে যেই ভাইটি আমাকে মেইলটা পাঠিয়েছিলেন তার প্রতি যথেষ্ট সহমর্মিতা আছে আমাদের, আপনি মেইলটা পাঠিয়েছেন ওনাকে যদি রেজা ভাই আপনি
বলবো, একটু পরে বলতেছেন আগে আমি
জি।
তো তারপর আমি আমার বিছানায় আসলাম, আইসা দেখছি আমার অবস্থা, মানে অবস্থা খারাপ। তো আমি আমার নিজের যে কালাম গুলা তৈরি করছিলাম মানুষকে দেই কালাম, আমি আমার কালাম শোনা শুরু করলাম। 105 থেকে জ্বর 100 নেমে আসলো কয়েক মিনিটের মধ্যে। আমি আমার জীবনের প্রথমবার আমার নিজের জন্য অ্যাপ্লাই করছি, আমার জীবনের ফার্স্ট। আমি কখনো আমার কোনো জিনিস যাদের যেটা মানুষকে দেই আমি কখনো আমার জন্য ব্যবহার করি না, ফার্স্ট টাইম ইউজ করলাম, এবং কয়েক মিনিটের মধ্যে জ্বর 100 নেমে গেছে। দুদিন পরে আমি পুরোপুরি সুস্থ, একটু একটু উইক ছিলাম কিন্তু সুস্থ।
এবং এই যে মাঝখানে আমরা যে একটা লাইভ মিস করেছিলাম সেটার পিছনে আসলে এই কারণটাই, আমরা যেটা বলিনি আমাদের পেজে, তো আজকে হয়তো একটু আমাদের দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন তারা জেনে গেলেন। একটা বিষয় এখানে একটু বলে রাখি, প্রত্যেকটা লাইভ ফেসবুকে যে লাইভগুলো হয় এটা রীতিমত চ্যালেঞ্জের কাজ, একদম। রেজা ভাই নিজের পকেটের পয়সা খরচ করে, সামটাইমস আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করে এই লাইভগুলো করি, এটা শুধুমাত্র আপনাদের প্রতি ভালোবাসা থেকে। তো
লাইভে সবাই দেখতে যায়, বুধ দেখান, জিন দেখান,
আমরা শুধু জায়গার এনভায়রনমেন্ট আপনাকে পালসটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কোনোদিন হয়তো বা দেখবেন যে আপনি সামনাসামনি অলৌকিক কিছু একটা ঘটে গেছে,
দেখা যাবে, একশোটা এপিসোড করলে আমরা হয়তো কিছু একটা দেখা যেতে পারে,
কিন্তু ভেরি রিস্কি, এবং এই
আমরা শিওর না যে দেখা যাবে কিনা,
রাইট, কিন্তু খুব রিস্কি। আমরা আসলে কোন প্রোটেকশন নিয়েও যাই না,
কিছু ইনস্ট্রুমেন্ট কিনে ফেলছি, মানে গোস্ট হান্টিং ইনস্ট্রুমেন্ট যেগুলো বিদেশে ইউজ করা হয়, EMF মিটার যেগুলো, কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আছে, ESP-TES, ইলেকট্রোম্যাগনেটিক পালস টেস্ট করার জন্য, তারপরে থার্মোমিটার আছে, লং রেঞ্জ থার্মোমিটার, ওগুলো আমার কাছে অলরেডি চলে আসছে, আমি বাইরে থেকে আনাই নিচ্ছি এগুলো। তো আমরা আশা করি যে আগামী লাইভগুলোতে আমরা আরও সুন্দরভাবে করতে পারবো, কেবরিয়া ভাই থাকবেন আমার সাথে, সুমন ভাই থাকবেন, তো আমরা চাই লাইভগুলো সুন্দর হোক, আসলে ভৌতিক হোক বা না হোক তার চেয়ে আমরা চাই সুন্দর হোক,
এবং আমাদের খুব ভালো লাগে যে আমরা এখানে প্রত্যেকটা শট দেখে দেখে আইডেন্টিফাই করে স্ক্রিনশট দিয়ে পাঠান, এবং
লাইভ যে আমরা করি এখানে এডিট করার কোনো অপশন নাই, কারণ লাইভ তো লাইভই, ফেসবুক লাইভ, অনেকে মনে করতে পারে আমরা এডিট করি, এগুলো করি আসলে, এগুলো সম্পূর্ণ।
আচ্ছা ভাই, যদি এডিটই করবো বা করবো তাহলে ভুলগুলো হওয়ার কথা না, আপনার যে ভুলগুলো আমাদের হাস্যকর না, প্রতি সপ্তাহে ভুলগুলো কেন হবে, যে ভুলগুলোকে আপনারা ভুল মনে করছেন, যাই হোক, থ্যাংক ইউ। তারপরেও আপনাদের এই কিউরিয়াসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ, আর ওই ভদ্রলোকের জন্য আপনি যদি কিছু বলেন,
যে ব্যাপারটা আমি বলবো প্যারানর্মাল দিক দিয়ে যদি বলি, খুবই জঘন্য ভাবে যে কোগ্রাস বলছে 11টা গিরা মারা, আসলে 11টা গিরা মারা, এবং ওনার পারিবারিক অশান্তি থেকে শুরু করে প্রত্যেকটা দিক দিয়ে লস প্রজেক্টে আছে, এখন সব দিক দিয়ে লসের মধ্যে আছে, ওনার 11টা গিরা লাগানো আছে, যেহেতু ওনার ছবি দেখতে পাইনি, এটা আমার জন্য অনেক কঠিন, কারণ এখন আমার ভুল হতে পারে, আমার কথাবার্তা ভুল হতে পারে,
তাহলে আমার বরং না বলি, কারণ উনি এটা বিশ্বাস করে ফেললে ওনার জন্য সমস্যা হবে,
যাতে না করে, জাস্ট আমার কনসেপ্ট থেকে বলতেছে।
প্রেডিকশন বলাটা আসলে রং বলবো, জাস্ট আমার যেটা মনে হচ্ছে সেটা ওনাকে বলতেছি আমি, বাট এটার উপর আমল করতে মানা করতেছি আমি। ওনার যে গিরাগুলো লাগানো সেই গিরাটা একমাত্র সেই কবিরাজ পাক হজুর খুলতে পারবে যে আলেম, অরিজিনাল যে আলেম এবং যার মধ্যে ইলমের জ্ঞান আছে। হ্যাঁ, এটা ওনাকে উনি পারবে। এবং উনি চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, ওনার জীবনে পরিবর্তন আসবে, ওনার আর্থিক অবস্থার চেঞ্জ আসবে এবং ওনার পারিবারিক জীবনে যে অশান্তি লেগে আছে, ওনার ওয়াইফের সাথে যে তো একটা বাক্য দিল, বাক্যতে বলতাম ওয়াইফের সাথে সমস্যা, সেটাও কেটে যাবে, ওনাকে মানুষ ভালোবাসা শুরু করবে। এমন একজন লোক লাগবে, আমি বলবো না আমি আলেম বা আমি সব পারি, আমি চেষ্টা করতে পারি বলবো, কিন্তু আমার চেয়ে অনেক ভালো ভালো আলেম হয়তো বাংলাদেশে আছে যারা সমাধান দিতে পারবে, সমাধানকারী একমাত্র আল্লাহ।
ঠিক আছে, আপনি যদি মেইলটি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফিরতে মেইলে জানান, আমি কি দিয়ে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবো। ওকে রেজা ভাই, আপনি বোধহয় একটা মেইল
করতে চাচ্ছিলেন। চিঠি নিয়ে আসছিলাম, চিঠিটা আমি গত 3 সপ্তাহ ধরে নিয়ে ঘুরতেছি,
কিন্তু সময় হয়ে পড়তে পারছে।
3 সপ্তাহ ধরে হাতে আমার ব্যাগে নিয়ে ঘুরতেছি আমি। আমি প্রতিদিনই আসি মজা মজা কিছু জিনিস দেখাতে, মানুষকে টেলিকিনেসিসের পাওয়ার দেখাতে বা ইলেকট্রন সাইকোলসিস যেগুলো আছে সেগুলো মানুষের সাথে খেলতে, মানে আমি রেডিওতে বসা আপনারা বাসায় বসে আছেন আপনার সাথে গেম খেলতে, ব্রেন গেম, কিন্তু আসলে হয় না। আমি একটু মেলটা পড়ি, একটা মেল চিঠি আমাকে লিখেছেন একজন, ওনার নাম হচ্ছে তনিমা, একটু পড়ি, ওনার মতো করে পড়ি। প্রিয় রেজা ভাই, সালাম নেবেন, আশা করি ভালো আছেন, ভাবিকে আমার সালাম দেবেন ও মামনিকে আদর দেবেন। আমি ডরের নিয়মিত শ্রোতা, অনেক চেষ্টা করেও আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, আপনার গাইডলাইন প্রয়োজন, কষ্ট করে মেলটা একটু পড়ে দেখবেন কিছু করতে পারেন কিনা। আমি সমস্যাগুলো পয়েন্ট করে বলছি, কোথাও না বুঝলে আমাকে ফোন দিতে পারেন, নাম্বারটা অমুক। আমি অনেক কবিরাজের কাছে গেছি, কোনো কাজ হয়নি, ওনার সমস্যা ওনার মতো করে বলতেছি আমি। 14-15 বছর বয়স থেকে অনেক ভয়ের স্বপ্ন দেখতাম, স্বপ্নে শয়তান আমাকে ডাকছে, শয়তানের হাত ধরে আমাকে উপরে উপর থেকে থেতে ফেলে দিচ্ছে, উপর থেকে নিচে ফেলে দিচ্ছে শয়তানটাকে আছাড় মেরে। ঘাটের নিচে মোজা পরা শুধু দুটি পা হাঁটতেছে স্বপ্নে, তখন আমরা জামালপুর নান্দিনা থাকতাম, মানে খাটের নিচে শুধু দুটো মোজা হাঁটতো হয়ে দেখতো, শুধু পা। পরবর্তীতে আমাকে অনেক বোবায় ধরতো দিনে ও রাতেও, দিনে বোবায় ধরাটা একটু অন্যরকম ব্যাপার কি ভাই। আমি এখন পর্যন্ত রাতে একা ঘুমাতে পারি না, উনি এখন মোটামুটি বয়স্ক, ওনার 1981 জন্ম বোধহয়, উনি এখনও রাতে একা ঘুমাতে পারে না। ওনার চিঠিটা ওনার মতো করে পড়ার চেষ্টা করেছি আমি। 2001 সাল থেকে শুধু অ্যাক্সিডেন্ট হতো, রক্তাক্ত মানুষ এবং সাপ স্বপ্ন দেখতাম, প্রায় বুক ধরফর করত। এরপরে পরিবারকে নিজের সাথে নিয়ে খারাপ কিছু হতো, যখনই স্বপ্ন দেখতাম তারপরে বাসায় খারাপ কিছু হতো। এরপর পাত্র দেখতে আসলে তাদেরকে আমাকে শয়তানের মতো মনে হতো, মানে যখন পাত্র দেখতে আসতো, উনি এখনো বিয়ে হয়নি, ওনার বয়স অনেক হয়ে গেছে, কোনো বিয়ে হচ্ছে না, পাত্র দেখতে আসলে পাত্রর কাছে এর চেহারা শয়তানের মতো লাগতো আর কি। বড় বোনের বিবাহ সমস্যা ও বিবাহের পরেও সমস্যা, এরপর আর্থিক ক্ষতি, পরিবারের সবার মেজাজ খারাপ ও বড় বড় অসুখ, এটা হচ্ছে পূর্ব সমস্যা যেগুলো বললাম। এখন হচ্ছে বর্তমান সমস্যা, বর্তমান যেগুলো সমস্যা হচ্ছে, অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, যারা আমার বিয়ের কাজ হাতে নেয় তারা এসে বলে আপনার জন্য যে ডালে ধরেছি ডালটা ভেঙে যায়, সরি আপু আপনার জন্য কিছু করতে পারলাম না। আর্থিক অবস্থা অনেক খারাপ, ব্যবসায় হাত দিলে ব্যর্থ, বড় বোনের কসমেটিক্সের দোকান ছিল সেটা ভালো চলছে না, সব দোকানে বেচা কেনা ভালো কিন্তু আমাদেরটা খারাপ। মা মাঝে মাঝে প্যারানর্মাল সমস্যা অনুভব করে, আমার ভাগ্নি 19 মাস বয়স, মাঝে মাঝে কান্নাকাটি করে কোনো কারণ ছাড়াই, বেশি পাগলামি করে। তখন আয়াতুল কুরসির সুরা, জমজমের পানি ছিটানো ও শরীর বন্ধ করলে কান্না ও পাগলামি বন্ধ হয়, এই লাইনটা সবাই মনে রাখবেন এই কথাটা, তারপরে বলতেছি কেন। আরও অনেক সমস্যা, আশা করি আপনি নিজেই তা বুঝতে পারবেন, বড় মাপের কবিরাজ ছাড়া এই সমস্যার সমাধান দিতে পারবে না কেউ। আমার কাজটা হাতে নিতে তার নাকি সমস্যা হচ্ছে, যে কোনো কবিরাজ ওনার কাজ হাতে নিলেই সমস্যা হচ্ছে, আশা করি আপনি নিজে বুঝতে পারবেন। বর্তমানে আমি একজন কবিরাজকে দেখাইছি, সে বলছে আমাদের প্যারানর্মাল সমস্যা এবং কালো জাদুর সমস্যা আছে এবং কোনো কবিরাজই ওনার কাজটা নিতে চাচ্ছে না। পরে তিনি আমার বাম হাত দেখে বলেছেন এমন খারাপ হাত সে জীবনেও দেখে নাই, সে আমার কাজটা করতে পারবে না বলে জানিয়ে দেয়, প্লিজ ভাই আমাকে সাহায্য করেন। আমার নাম তনিমা তেরেজা কস্তা, পিতা গ্যাব্রিয়েল কস্তা,
গ্যাব্রিয়েল কস্তা,
গ্যাব্রিয়েল, মাতা হচ্ছে যমুনা কস্তা, জন্মসাল 1981,
সে খ্রিস্টিয়ান।
হ্যাঁ ভাইয়া, একান্ত অসহায় হয়ে আপনাকে বিরক্ত করছে, এখানে উনি ওনার ছবি টুবি দিয়ে সব দিয়ে দিয়েছে আমাকে, ওনার দিদির ছবি, ওনার বাবা ছবি, ওনার হাতের ছবি, বাম হাতের ছবি দিয়ে।
খুব ভালো লাগলো যে উনি একজন খ্রিস্টান হয়ে উনি আয়াতুল কুরসি বা বিষয়গুলো
খ্রিস্টান হয়ে উনি আয়াতুল কুরসি প্র্যাকটিস করতেছে। আয়াতুল কুরসি হিসেবে বাংলা যদি আপনারা পড়েন দেখবেন এখানে পুরোপুরি আল্লাহর গুণাগানের কথা বলা আছে,
সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া।
আপু আপনার যে সমস্যা আমাকে বলছেন বিয়ে হচ্ছে না বা যেগুলো বললেন সমস্যা, এখানে আমি বলবো এটা সাইন্টিফিক ব্যাখ্যা আমি আসলে কি জীবন যাই না, বিয়ে না হওয়ার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা পৃথিবীতে নাই, বিয়ে না হওয়ার যে ব্যাখ্যাটা আমাদের আছে সেটা সামাজিক ব্যাখ্যা, সামাজিক ব্যাখ্যা যেটা হচ্ছে সমাজে মেলামেশা বাড়াতে হবে, সবার সাথে মেলামেশা করতে হবে, ফ্রেন্ড সার্কেল বাড়াতে হবে, সোশ্যাল নেটওয়ার্কের সাথে ভালোভাবে থাকতে হবে। তাইলে দেখবেন নেটওয়ার্ক যত বাড়বে আপনার, মানুষের সাথে পরিচিতি যত বাড়বে, তখনই একটা বিয়ের সম্ভাবনা বাড়বে। এটা সাইন্টিফিক জিনিস আসলে, মানে সামাজিকতার ব্যাপার চিন্তা করলে। আর যদি প্যারানর্মাল চিন্তা করি আপনার সাথে, আমি আপনার ছবি যুক্ত হাত দেখলাম, আপনার যেটা সমস্যা আপু সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার বাসায় যে সমস্যা সেটা হচ্ছে আপনার বাসায় কোনো ডোবা আছে কিনা দেখবেন। ডোবা, আমরা জানি ডোবাতে জিন থাকে, সেটা কোনো কারণে আপনার উপরে আসর করছে। ব্যাপারগুলো হাস্যকর, মানে এই 2017 সালে আমি জিনের কথা বলতেছি বা জিনে আসর করার ব্যাপারগুলো পুরোপুরি হাস্যকর, কিন্তু যেহেতু আপনার সমস্যাগুলো হচ্ছে তাই আমাকে বলতে বাধ্য, মানে আমি বলতে বাধ্য। আপনার বাসা থেকে প্রথম কথা হচ্ছে বাসাটা রং করতে হবে আপনার, বাসার ইন্টেরিয়র যে সিস্টেমটা পুরোটা কালার করতে হবে, যে রুমে আপনি ঘুমান রুমটা চেঞ্জ করতে হবে। আর যে জিনটা আপনার সাথে আছে সে জিনটা আপনাকে পছন্দ করে, এবং সেটা শুধু আপনার সাথেও না আপনার দিদির সাথেও ছিল এক সময়, ওনাকে ধরে এবং ছাড়ে, ধরে এবং ছাড়ে। আপনার দিদির মেজাজ খুব গরম, মানে আপনার বোনের মেজাজ খুব গরম। আপনার বাম হাত আমি দেখতে পাচ্ছি, বাম হাত সেটা যে ভাগ্য দেখতে পাচ্ছি যে আপনার অসুখ বিসুখ লেগে থাকবে, কিছু কিছু রোগ থাকে, মেলি রোগ হোক বা নর্মাল রোগ হোক, আপনার 24 বা সারা জীবনে এই রোগ লেগে থাকবে আপনার, হ্যাঁ এর সম্ভাবনা খুব বেশি। আর আপনার বাবা মার ক্ষেত্র দেখলাম ওনাদের কোনো সমস্যা নেই, ওনারা ফুললি ওকে। আপনি একটা কাজ করবেন, আপনি বাবা মার সাপোর্ট নেবেন, ইনশাল্লাহ সমাধান হবে। আর তাছাড়া বিস্তারিত আমার যদি আপনার সাথে কথা বলতে পারতাম আমার জন্য বেটার হতো, কারণ এইভাবে সংক্ষিপ্ত সময়ে আমি জাস্ট আপনাকে সিমটমগুলো বলে দিলাম।
ওকে, আর ওকে প্রিয় শ্রোতা, আবারও বলছি আপনাদেরকে দিস ইজ ভেরি নন সায়েন্টিফিক, সো ডু নট বিলিভ দিস। বিলিভ করবেন কি করবেন না একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং যুক্তিসিদ্ধ উত্তর আসলে সেই অর্থে নেই। তবে আমরা বিজ্ঞানের কাছাকাছি থাকার চেষ্টা করি, এবং বিজ্ঞানের ব্যাখ্যা যখন আসে তখন আমরা স্পষ্টভাবেই বলি যে এগুলো আপনার জীবনে কীভাবে ঘটতে পারে, এগুলো আপনার জীবনে কীভাবে ঘটতে পারে, এবং এগুলো নিয়ে আসলে অতটা বেশি অরিড হওয়ার কোনো কাজ কারণ নেই। বরং আপনি ডাক্তারের কাছে যান, বরং আপনি একজন মানসিক যিনি রোগের ডাক্তার আছেন, সাইকিয়াট্রিক আছেন, তার কাছে যান, বই পড়ুন, বেশি বেশি করে বিজ্ঞানকে জানার চেষ্টা করুন, তাহলে আপনার জীবনে এই বিষয়গুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। নন সায়েন্টিফিক বিষয়গুলোতে বিলিভ না করাটাই বরং বেটার, আমার মনে হয় রেজা ভাই সেটা বলবে বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করতে পারি।
আমাদের সময় একদম শেষের দিকে চলে আসছে, আমার অনেক ইচ্ছা থাকে অনেক কিছু গল্প করার, তো 175 পর্ব থেকে ভাই ব্যবস্থা করছে আপনাদের জন্য,
দুই ঘন্টা
আমি থাকবো আপনাদের সাথে। তো আমি যাওয়ার আগে আপনাদেরকে শুধু একটা জিনিসের সাউন্ড শোনাতে যাবো, যেটাতে আমি মানুষকে হিপনোটাইজ করি, তো সাউন্ড শুনতে শুনতেই আমাদের প্রোগ্রাম আজকে শেষ হবে।
Exclusively on FusionBD.com.